আমি সবসময় রেডিও ফুর্তি, আর ঘড়িতে যখন সময় রাত 11টা বেজে 59 মিনিট, ঠিক সেই সময় শুরু হয়ে গেল ভুটান হন্টেড বাই হ্যাটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা। আজকে সারাটা দিন সবারই বাংলাদেশের প্রতিটা জায়গার মানুষের মন খুব খারাপ ছিল, একটা কারণে যে গত রাতে একটা খুব মানে দুঃখজনক ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন যে গতকাল রাতে ঠিক রাত 11:40 বাংলাদেশ সময়, সে সময় আমাদের প্রিয় লেখক, প্রিয় সাহিত্যিক, প্রিয় নাট্যকার, প্রিয় চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো এই ব্যাপারটা নিয়ে আমাকে সারাটা দিন খুব বেশি রকমের খারাপ লেগেছে। আমি খুব মানে ঠিক এটা মেনে নিতে পারছিলাম না। আমি যখন হুমায়ূন আহমেদ দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন, আপনারা সবাই জানেন, এবং সেই কারণেই তিনি চিকিৎসা করতে যান যুক্তরাষ্ট্রে, এবং যখন তিনি যান মাঝখানে দেশে এসেছিলেন, আমার মনে হয়েছিল যে তার অপারেশনের পরে তিনি আবার সুস্থ হয়ে ফিরবেন, আমরা আবারও তার লেখা পাব, আবারও আগামী বইমেলায় গিয়ে দেখব যে হুমায়ূন আহমেদ যে সমস্ত বই, যে সমস্ত স্টলে হুমায়ূন আহমেদের বই থাকে, সেই সমস্ত স্টলগুলোর সামনে অনেক লম্বা লাইন, মানুষজন দাঁড়িয়ে থাকবে, পিছন থেকে অনেক চিৎকার করে বলবে আমার জন্য একটা, আমার জন্য একটা। তারপরে দেখা যাবে যে অনেক ভিড়টি ঠেলে অনেক সময় কাটিয়ে তারপরে দেখা যাবে যে একটা বই হয়তো হাতে পাবেন, তারপরে হয়তো বলবেন যে আরো একটা, আরো কিছু বেরোয়নি, তারা কি হুমায়ূন আহমেদের বই বের করেছেন, স্যার এবার কি বই আসলো নতুন, স্যার কিবা কোনো ভূতের গল্পের বই লিখেছেন, ভূতের গল্প লিখেছেন, এরকম কিন্তু প্রতিবারই সাজে। এবার লাস্ট যে বইমেলা ছিল এই বছরে, সেই বইমেলাতেও আমি স্যারের লেখা কয়েকটা ভূতের গল্পের বই কিনেছিলাম, এবং আমার কাছে মনে হয় যে এত সুন্দর করে, এত সহজ করে, এত বেশি হৃদয়গ্রাহী করে, মানে লেখার ক্ষমতা খুব কম মানুষের মধ্যেই থাকে, সেই কাজটা খুব সহজ করে তিনি করেছেন। শুধুমাত্র এই সমস্ত প্যারানর্মাল বিষয় না, তার অদ্ভুত দুইটা চরিত্র তিনি সৃষ্টি করেছিলেন সবার মধ্যেই, যে চরিত্রটা কোনো না কোনো সময় বিরাজ করে আমার মনে হয়, একটা হচ্ছে হিমু এবং আরেকটা মিসির আলী। অনেকেই বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে হিমু ক্যারেক্টারটা একটা অন্যরকমের একটা আবেদন সৃষ্টি করেছিল, এবং অনেকেই চাইতেন যে এরকম একটা ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার নিজেকে ভাবতে, এরকম একটা চরিত্রে নিজেকে ভাবতে, কল্পনা করতে। অনেকেই হয়তো এরকম দেখা গেছে যে হলুদ পাঞ্জাবি পরে কড়া রোদের ভেতরে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন হিমু হওয়ার স্বপ্নে বা হিমু হওয়ার চেষ্টায়। আবার যখন দেখা গেছে যে মিসির আলীর বইগুলো, সেগুলো আমরা খুব অনেক বেশি রকমের মানে এনজয় করেছি, আমরা প্রতিটা মুহূর্তেই তাকে মিস করব, তার যে সমস্ত সৃষ্টি, তার যে সমস্ত কর্ম, সেই কর্মের মাঝে তিনি চিরজীবন বেঁচে থাকবেন। রেডিও ফুর্তির পক্ষ থেকে, ভূত এফএম এর পক্ষ থেকে, সমস্ত লিসনারদের পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি হুমায়ূন আহমেদের এই প্রয়াণে। জানিয়ে দিচ্ছি, হুমায়ূন আহমেদ নভেম্বর মাসের 13 তারিখ 1948 তিনি জন্মগ্রহণ করেছিলেন কুতুবপুর ময়মনসিংহে, ময়মনসিংহের কুতুবপুরে আর কি, এবং তিনি মৃত্যুবরণ করেন, আপনারা সবাই অলরেডি জেনে গেছেন, 19 জুলাই 2012 নিউ ইয়র্কে তিনি একটা হসপিটালে, সম্ভবত বেলভিউ হসপিটালটির নাম। এছাড়াও আমার যেটা মনে হয় যে আপনারা সবাই জানেন যে তিনি অধ্যাপনার সাথে নিজেকে যুক্ত রেখেছিলেন, তার লেখার ক্ষমতা ছিল অসাধারণ। 1972 সালে তার প্রথম যে বইটি, সেই বইটি প্রকাশিত হয়েছিল, এবং তারপরে তিনি আর কখনো পেছনে ফিরে তাকাননি। আজকে সারাটা দিন বিভিন্ন টেলিভিশন চ্যানেল, তারপরে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা থেকে শুরু করে সব জায়গা জুড়ে ছিলেন হুমায়ূন আহমেদ। এটাতে বোঝা যায় যে তিনি মানুষের কত কাছের, তিনি মানুষের কত কাছের একজন মানুষ। যাই হোক, রবিবারে তিনি আসছেন দেশে, এবং আমার যেটা মনে হয় যে অনেক মানুষের কাঁদিয়ে তিনি বিদায় নিচ্ছেন। সারা জীবন তার গল্পের মধ্যে অনেক মানুষকে তিনি এভাবে কাঁদিয়েছেন, অনেক মানুষকে তিনি হাসিয়েছেন, অনেক মানুষকে তিনি আবদ্ধ করে রেখেছেন একটা সময়ের মধ্যে, যে সময়টা হয়তো অনেক খারাপ কাটতে পারত, তার বইয়ের সঙ্গে থেকে, তার সঙ্গে থেকে সেই সময়টা অনেক ভালো কেটেছিল। হুমায়ূন আহমেদের মতন লেখকরা কত যুগ পরে আবার আসবে, কত বছর পরে আবার আসবে, এটা কেউ বলতে পারে না। আমরা গভীর সম্ভাবনা খুঁজে তারা যাচ্ছি হুমায়ূন আহমেদের প্রতি। শুরু করছি ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে একেবারে চিন্তার কিছু নেই, আপনি আবারও এপিসোডটি শুনতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আবারও শুনতে চান সেই এপিসোডটি আপনি পুনরায় শুনতে পারবেন। এবং এছাড়াও আপনি ভিটামিন জিন যেটা আছে সেটাকে আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। এই জন্য আপনাকে কোড নাম্বারটা মনে রাখতে হবে, ভূত এফএম টিউন কোড ইজ 92125। আপনি জাস্ট এসএমএস পাঠিয়ে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং এটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে এই টিউনটি আপনার হয়ে গেছে। দেখো যে টিউন যে মুহূর্তে আমরা প্লে করছি সেই টিউনটি আপনি আপনার টিউন করে দিতে পারবেন। আপনারা যারা আমাদের এসএমএস করতে চান তারা এসএমএস করতে পারেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। যাই হোক, আমরা স্যারের প্রতি আরও একবার গভীর 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 শ্রদ্ধা জানাচ্ছি। শুরুতে যে ঘটনা রয়েছে আমরা যখন সবাই জানি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই ঘটনাগুলো আমরা পেয়ে থাকি, আমাদের ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই bhutafm@radiofm.com পড়ছি ঘটনা। আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে। আমি বর্তমানে বগুড়াতে পড়াশোনা করছি। আমি আজ আমার বন্ধুর কাছ থেকে শোনা একটা ঘটনা বলব, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। সম্প্রতি বন্ধু সত্তর বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমার বন্ধুর বাসা রংপুরের কোনো একটা এলাকাতে। আমার বন্ধুর চাচার সাথে ঘটা একটা ঘটনা তার ভাষায় লিখছি। আমার চাচার নাম সোহাগ। আমাদের হাটে চাচার ঔষধের দোকান ছিল। প্রতিদিন রাত 10:00 থেকে 11:00 মধ্যে তিনি বাড়ি ফিরতেন। সেদিন ছিল বৃহস্পতিবার। চাচার বন্ধুর বাড়িতে দাওয়াত থাকায় সেদিন চাচা রাত 1:30 বাড়ি ফিরছিলেন। আমাদের বাড়ি গ্রামের শেষ প্রান্তে। বাড়িতে আসতে হলে চাচাকে কবরস্থানের পাশ দিয়ে আসতে হবে। কবরস্থান পার হলে বড় একটা শেওড়া গাছ। চাচা যখন কবরস্থান পার হচ্ছিলেন তখন পেছন থেকে কি যেন ডাকল। চাচা পেছন ফিরে দেখলেন হাসেন চাচা, যিনি 7 দিন আগে মারা গিয়েছেন। চাচা খুব শান্তি ছিলেন তাই খুব একটা ভয় পেলেন না। হাসেন চাচা তাকে বলে, বাবা তুমি এ পথে না গিয়ে অন্য পথে যাও, এ পথে গেলে তোমার বিপদ হতে পারে। তাই বলে হাসেন চাচা কোথায় যেন মিলিয়ে গেলেন। তারপর চাচা ভাবলেন এটা হয়তো মনের ভুল, অর্থাৎ তিনি হয়তো ভুল দেখছেন। তিনি আর কিছু না ভেবে সামনে এগোতে লাগলেন। কিছু দূরে শেওলা গাছটি, যেটি ছিল মোস্ট হন্টেড। চাচা দূর থেকে দেখতে পেলেন শেওলা গাছের নিচে একটা জানাজা হচ্ছে। চাচা গিয়ে চাচা কাউকে দেখতে পেলেন না, শুধু মরার খাটে লাশটি ছিল। চাচা সাহস করে কাছে গিয়ে লাশটি দেখলেন। তিনি যা দেখলেন তা দেখার জন্য কেউ প্রস্তুত থাকে না। তিনি দেখলেন ঠিক তার চেহারার একজন লাশের খাটে শুয়ে আছে। তিনি সেখান থেকে দৌড়ে বাড়ি ফেরেন এবং উঠানে এসে অজ্ঞান হয়ে যান। সকালে জ্ঞান ফিরলে তিনি সব খুলে বলেন, চাচা তার 3 দিন পর মারা যান। কেন এমন হলো জানি, আমার আপনারা যদি কোনো সমাধান খুঁজে পান তাহলে জানাবেন। এটা লিখেছেন মোহাম্মদ অনিক। আসলে আমি জানি না যে আজকে মানে আমার এমনিতেই খুব মনে হচ্ছিল যে হ্যাঁ, মাঝে মাঝে মানুষের মৃত্যু চিন্তা হয়, কিন্তু কোনো একজন মানুষ যদি তাকেই দেখে যে এরকম মৃত অবস্থায় পড়ে আছে তাহলে কেমন লাগবে? আসলে খুব ভয়ঙ্কর লাগার কথা। আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা না ঘটুক সেটাই প্রার্থনা করি। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএস অলরেডি চলে এসেছে। আমাকে আহসান নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এসএমএস করেছেন জিৎ 47 আমাকে এসএমএস করেছেন, লিখেছেন স্যার নাই তাই মন ভালো নাই, তবু ভূত এফএম শুনছি। তিশা রাজশাহী থেকে লিখেছেন, রাজশাহী নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজ, তিনি লিখেছেন যে তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন। রাব্বি লিখেছেন ঝিনাইদহ থেকে যে মজাই লাগছে। আমাদেরকে শিন এসএমএস করেছেন এবং তিনি সবাইকে রমাদানের শুভেচ্ছা দিয়েছেন। আমিও রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে থেকেই, সবার সেই রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে অলরেডি, এবং আজকে তারাবির নামাজের মধ্য দিয়ে সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষরা তারা রমজানের রোজা রাখার প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল থেকে রোজা শুরু হয়ে যাবে। আমাকে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে লিখেছেন, রাসেল ভাই আচ্ছা স্যারের কারণে তার খুব মন খারাপ, সেটা তিনি লিখেছেন। আমাকে হামিম লিখেছেন ময়মনসিং থেকে, যেটা তার প্রথম এস এম এস ভূত এফ এম এ। আমাকে মারিয়া এস এম এস করেছেন নিলয় ব্যানা বনশ্রী থেকে, এবং আমাকে এস এম এস করেছেন মাসুদ পারভেজ, আরও একটা এস এম এস করেছেন। সুমন আমাকে এস এম এস করেছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে। এছাড়া আমাকে শাফিন এস এম এস করেছেন মিরপুর থেকে, মেহরাব এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাকে টিনা। এছাড়াও অলি আমাকে বরিশাল থেকে এস এম এস করেছেন, আমাকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আইসিফ। এছাড়াও সাজিদ এস এম এস করেছেন আমাকে, এছাড়াও কাউসার সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা এখন চলে যাব ঘটনায়, এবং আমাদের প্রথম যে গেস্ট আজকে উপস্থিত রয়েছেন তার কাছে আপনি আপনার নামটা একটু প্লিজ বলবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি মুক্তাদির নয় চৌধুরী, আমি নিত্যম শাকিল। তাই আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। যে রমজান মাস, আমি ইউকেতে তখন সিএসসি পড়ি, লন্ডন ইউনিভার্সিটিতে ব্রিস্টলে থাকতাম। তো মাঝে মাঝে একটু সময় পেলে বেরোতাম বাইরে। তো আমি যখন ঘটনাটা আপনার কাছে লিখে পাঠাই, ওইখানে একটা কজ দেখিয়েছিলাম যে ছোটবেলায় আমি একটা মেয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। যে এই দুঃখের ঘটনাটা আমি ভুলে না যাওয়ার কারণে একটা সময় আমি গানের প্রতি খুব অভ্যস্ত হয়ে পড়ি। তো এই অভ্যস্ত হয়ে পড়ে যাওয়ার কারণে স্যাড সংগুলো, স্যাড মানে বিরহের যে গানগুলো ছিল, তো এই বিরহের এই গানগুলো সম্পর্কে আমার একটু চেতনা জাগে। তো এই বিরহের গানের মধ্যে আমাদের বাংলাদেশের সিঙ্গার তপন চৌধুরী, ওনার দুটা গান অনুশোচনা অ্যালবামের, এতে বেহালার হৃদয়ের মানে এমন কিছু দাগ ছেঁড়া সুর ছিল যেগুলো আমার খুব দাগ কাটে। তো এক পর্যায়ে গিয়ে আমি তখন বেহালা বাজানোর জন্য চেষ্টা করি এবং সেটা রপ্ত করে ফেলি। আর আমার অবসর সময়গুলো কাটাতাম এই বেহালা বাজিয়ে, গল্পের বই পড়ে আর গান শুনে। তো আমি স্ট্রিট লেক পার হয়ে এখানে একটা বাগানের মতো ছিল, বেদিতে বসে বেহালা বাজাতাম মাঝে মাঝে যখন সময় পেতাম। তো একদিন বেহালা বাজাতে গিয়ে দেখি একটা হুজুর টাইপের ভদ্রলোক ওখানে বসে আছেন। তো আমি পাশের বেদিতে বসে আমি অনুশোচনার সে গানের বেহালা সুরটা বাজাচ্ছিলাম। তো উনি এক পর্যায়ে এসে আমাকে থামিয়ে দিয়ে বললেন, কিছু দামিক টাইপের উপদেশ দিলেন যেটা আমার মনে গেঁথে যায়। তারপর থেকে আমি আর বেহালা বাজানোটা বন্ধ করে দিই, এবং ওই দিন থেকে আমি বেহালাও আর বাজাইও না। তো আমি যখন ওনার নাম জিজ্ঞাসা করলাম, তিনি ওনার নাম বললেন ডক্টর আসাদুল্লাহ গালিব। ঘটনাটা সংক্ষেপ আপনি লেখার কারণে আমি এই কথাটা আমি এখন বলে নিচ্ছি, সেটা হচ্ছে তখন ওনার যে পরিচয়টা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে উনি ডক্টরেট ছিলেন, এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উনি ডক্টরেট করেছিলেন। একটা সময় উনি আমাকে প্রশ্ন করে বসেন ইংরেজিতে যে আমি বাঙালি কি না। সেই সময়টাই আমার একটু মানে হসকচি যায় আর কি, যে আমি বাঙালি কিনা। উনি তো আমাকে জাপানিজ, ফ্রেন্সিস, ইন্ডিয়ান এরকম বলতে পারতেন। তাই মনেকে বললাম, আপনি কি আরাবিয়ান? সেটা আমি তাকে ইংরেজিতে জিজ্ঞেস করি। তো উনি কথার কোনো উত্তর দেন না। তো বাংলাদেশ যেহেতু ইউকের মতো একটা রাষ্ট্র, তো এই জন্য ওইখানে ওই মুহূর্তে ওনাকে আমার তেমন কিছু আর বলা হয়নি। দ্বিতীয়বার ওনার সঙ্গে দেখা হয় আমাদের ইউনিভার্সিটির সেমিনারে, একটা গার্মিক সেমিনারে, একটা ধর্ম বিষয়ক সেমিনার ছিল। তো ওই সেমিনারে যখন ওনাকে দেখি তখন আমি মনে করেছিলাম যে আমাদের স্যারদের মধ্যে কেউ অথবা আমাদের ছাত্রদের মধ্যে কেউ বা উনি নিজেই একটা ধার্মিক অনুষ্ঠান, যেহেতু উনি নিজেও একজন ধার্মিক লোক, সেই হিসাবে হয়তো এখানে সেলিব্রেট করতে এসেছেন। তো আমি গিয়ে ওনাকে সালাম দিয়ে আমার পরিচয় দিয়ে আমি জিজ্ঞাসা করি, চিনতে পেরেছেন আপনি আমাকে? তিনি আমার নাম ধরে বললেন যে হ্যাঁ, মুক্তাদির বসন্ত। চিনতে পেরেছে। এক পর্যায়ে ধার্মিকতা সম্পর্কে দুজন দুজনের কথা বলতে গিয়ে মানে আমার প্রতি খুব ইন্টারেস্টেড হয়ে পড়েন। তাই আমি ওনাকে দুটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, উনি দুটার একটা উত্তর দিতে পেরেছিলেন। দ্বিতীয়টা আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের যে চার খলিফা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে যাওয়ার পর, তাহলে শেষজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার জন্মস্থান আই মিন তাকে বোঝাতে চেয়েছিলাম যে তার স্থান প্লেসটা কোথায়। উনি সেলফোন বের করে আরবিতে কোথায় যেন কথা বললেন, তখন বুঝতে পারলাম। তারপর উনি আমাকে বললেন যে তুমি কি এটা উত্তর জানো? তো বললাম যে আমি জানি, বাট আই হ্যাভ নো রেকর্ড, আমার কোনো ভিত্তি নেই, আমি একজনের কাছ থেকে শুনেছি, বাট আমার কাছে কোনো প্রুফ নাই। তুমি আমাকে বললেন যে তোমার উত্তর একটা বলো। আমি বললাম যে কাবা শরীফের ভিতরে। তিনি বললেন যে ঠিক আছে, এটাই সঠিক উত্তর। এই আমার উত্তরের কারণে উনিও আমার প্রতি একটু ইন্টারেস্টেড হন। কথা বলার মাঝখানে একটা সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তাই আমি অনুভব করতেছিলাম আমরা যে সোফাটায় বসাছিলাম উনি মাঝে মাঝে থেমে থেমে কথা বলতেছিলেন, এটা আমি বুঝতে পারতেছিলাম। যখন ইলেকট্রিসিটি আসে তারপর তাকে আমি আমার পাশে পাইনি। পরবর্তীতে আমি বিভিন্ন জায়গায় পুলিশ স্টেশনে তার নাম দিয়ে আমি বিভিন্নভাবে খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি, বাট ওনার সঙ্গে আমার দেখা হয় নাই। তারপর আমি সিএসসি শেষ করে বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আইসিটি ডিপার্টমেন্টে কৃষি মন্ত্রণালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে জব নেই, এখন ইমপ্রেশনে স্বরাষ্ট্রতে আছি, হয়তো আর কিছুদিন পর আবার আইসিটিতে আসবো, কৃষিতে আসবো। দ্বিতীয়বার বাংলাদেশে ওনার সঙ্গে আমার যখন দেখা হয় সেটা ছিল 2006 সালের 8ই অক্টোবর। এর পরবর্তীতে 10 সাল, 2006 সাল, 2008 সাল, 2010 সাল আরো দুইবার তার সঙ্গে আমার দেখা হয়েছে, একই ডেট 8ই অক্টোবর। তাই আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে সেই দ্বিতীয়বার বাংলাদেশে ওনার সঙ্গে দেখার কাহিনীটা। তা আমার গ্রামের বাড়ি বগুড়া, শহরে আমাদের বাসা আছে, গ্রামে আমাদের বাসা আছে, তো এখানে থাকি না। বাবা মা ভাইটা যারা আছেন তারা দেশের বাইরে থাকেন, বেশিরভাগটা সময় দিন খুব একটা যাওয়া হয় না। তো বাবা মা থাকতেন যখন তো মাঝে মাঝে যাওয়া হয় অফিসের কাজের চাপে, তাছাড়া যাওয়া হতো না তেমন। তো একটা সময় বগুড়া থেকে ফিরতেছিলাম, গাড়ি গাবতলি হয়ে আসার কথা ছিল, বাট গাড়িটা বিভিন্ন একটা কারণে শ্রমিকদের হরতাল নাকি জানি একটা মারামারির কারণে আশুলিয়া দিয়ে আমাকে মহাখালী ঘুরে আসতে হয়। তো গাড়িটা যখন মহাখালী দিয়ে ঘুরে আসতে চায় আমি তখন সুপারভাইজারকে বলে দিই যে ভাই আমাকে একটু কষ্ট করে বিজয় স্মরণীয় মোড়ে নামিয়ে দিই। সুপারভাইজার আমাকে বিজয় স্মরণীয় মোড়ে নামিয়ে দেয়। আমার কাছে বেশ কিছু সংখ্যক টাকা ছিল, তা আমি রাত্রি তখন পৌনে একটার মতো বাজে আর কি, আমি একটু শঙ্কা পাচ্ছিলাম যে চোর ছিনতাই, আপনারা অনেকেই জানেন যারা ঢাকা শহরে আছেন যে সংসদ অ্যাভিনিউর অপোজিট যে রোডটা আর কি, এটা বড় বড় কিছু শাল সেগুন গাছে ঢাকা থাকে, আর অনেক সময় রোড ল্যাম্প যেগুলো দেওয়া আছে কাটা আছে, বাল্বগুলো কাটা আছে, হয়তো আলো জ্বলে না, এখনো সে অবস্থায় আছে, আপনারা গেলে দেখতে পাবেন। এটা ভয় পাচ্ছিলাম, তাছাড়া আমার ভিতরে কোনো শঙ্কা ছিল না। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন ব্যান বক্স লন্ড্রি যেটা আছে এখন বর্তমানে, এখানে পাশে একটা হোটেল ছিল, ওইটা ক্রস করতেছিলাম, তখন পিছন থেকে এক ব্যক্তি আমাকে ডাক দেন আধো আলো ছায়ের মধ্যে থেকে। আমি তাকিয়ে আশেপাশে কাউকে খুঁজে পাই না। তারপর যখন আমি পা বাড়াই, দ্বিতীয়বার যখন ডাক দেন তখন ওখানে পেপসি বোতলের কেস সাজানো ছিল, দেখে যে ওইখান থেকে চাদর মরে দেওয়া এক ভদ্রলোক, তখন অন্ধকারের ভিতরে ছিলেন আর কি। পাশে বললাম যে কি ব্যাপার, আপনি এরকম আমাকে ভয় দেখাচ্ছেন কেন, আপনি অন্ধকার থেকে মানুষকে ভয় দেখে ডাকেন কেন, আপনি তো আলোতে এসে বা দাঁড়িয়ে বা হাত দিয়ে নেড়ে ইশারা দিয়ে কথা বলতে পারতেন। আমি একটু লাউডলি বলে ফেলেছি ওনার সঙ্গে কি সমস্যা কি আপনার। উনি আমাকে যেটা বললেন যে উনি ক্ষুধার্ত, এটা আমাকে বললেন। তো বললাম যে ঠিক আছে, আপনি সামনে মণিপুরি পাড়া 5 নম্বর গেট, 4 নম্বর গেট, আমি জানি যে 4 নম্বর গেটে একটা দোকান সবসময় খোলা থাকে, ওখান থেকে কিছু কলা পাউরুটি কিনে নিয়েছি আমাকে দিব, আমি বললাম যে ঠিক আছে আপনি একটু ওয়েট করেন, আমি বাবার সঙ্গে চললেন, সামনে একটা দোকান পাওয়া যাবে, ওখানে চাটা পাওয়া যাবে, আপনি ওখানে গিয়ে খেয়ে আসবেন। তুমি আমাকে বলুন যে বাবা আমার খাবার লাগবে না, আমার টাকা দরকার। তো যখন এই কথা উনি আমাকে বললেন যে ঢাকা শহরে আপনারা অনেকেই জানেন যে টাকা, যখন খাবারের জন্য যারা টাকা চায় এত রাত্রিবেলায়, আমি চিন্তা করলাম যে ধান্দাবাজ টাইপের। আমি বললাম যে বাবা তোমাকে দেওয়ার মতো টাকা আমার নাই, বলে আমি পাবারে মাসে যাওয়ার জন্য। দ্বিতীয়বার আমি যখন পাবারে তখন উনি আমাকে ডাকেন, আমি তখন অনেক তখন ওনাকে একটা ধমকও দিই, আমি তো বললাম আপনাকে যে আপনাকে দেবার মতো টাকা আমার কাছে নাই। আমার কাছে বেশ কিছু টাকা ছিল, আমি একটু আগে বলেছি আমার কাছে কতগুলো 500 টাকার নোট, আমার কাছে টোটাল 16673 টাকা ছিল। কতটা 500 টাকার নোট, কয়টা 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট ও একটা পিতলের কয়েন ছিল। এই ডিটেলস যখন উনি আমাকে বললেন তখন আমি হতভম্ব হয়ে যাই এবং ওনাকে টেনে আলোতে নিয়ে আসি। আলোতে নিয়ে এসে আমি আরো বেশি আশ্চর্য হই যে এই ভদ্রলোককে, যাকে আমি লন্ডনে পেলাম, উনি এখানে আসলেন কিভাবে। তাই তখন জিজ্ঞাসা করলাম, এমন নামটা বলে দিই, ডক্টর আসাদুল্লাহ আল আসাদ আল গালি উনি আমাকে যেটা বলেছিলেন। যখন ওনাকে বললাম আপনি এখানে, তো উনি আমাকে বললেন যে তোমার সঙ্গে তো দেখা হওয়ার কথাই ছিল, ঠিক আছে আপনি বসে। আমি পকেট থেকে দ্রুত টাকাগুলো বের করে ওনার হাতে দিই, উনি বললেন স্যার সরি ভুল হয়ে গেছে, আপনার এখান থেকে যত টাকা দরকার আপনি নিয়ে নেন। তিনি ওখান থেকে একটা টাকা দুইটা 500 টাকার নোট নেন, নিয়ে একটাতে স্বাক্ষর করে ওনার পকেট থেকে কলম বের করে স্বাক্ষর করে টাকাটা আমাকে ফেরত দেন এবং বলেন যে রুমে যে ওয়ার ড্র আছে, ওয়ার ড্র প্রথম ড্রয়ারের ভিতর একটা পেন্সিল বক্স আছে, আমার একটা পেন্সিল বক্স যেটা আমি ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় আমি বগুড়া নিউ মার্কেট থেকে সবচেয়ে ভালো যেটা পেয়েছিলাম কিনে রেখেছিলাম, কিনেছিলাম আর রেখে দিয়েছি এই জন্যে যে আমার ছেলে সন্তান বা মেয়ে সন্তান যখন ম্যাট্রিক পরীক্ষা দিবে তখন এটা আমি তাকে সারপ্রাইজ হিসেবে দেব, এই স্মৃতিটাই এই জন্য আমি রেখে দিয়েছি। উনি জানলেনই বা কিভাবে যে আমার ওয়ার ড্রয়ের ভিতরে সেই পেন্সিল বক্সটা আছে। তো যাই হোক, এর ভিতরে সংসদের অ্যাভিনিউ অপোজিট থেকে পুলিশ পিকআপ আসতেছিল, তাই আমি সিগন্যাল দিয়ে দাঁড় করাই পরিচয় দিই। এক এসআই ছিলেন মতিঝিল থানার, এসআই জহুরুল, উনি এখন মাদারীপুরে আছেন মেয়েদি। স্যার আপনি এত রাত্রে এখানে? তখন আমি সরস্বতী এপিএস হিসেবে ছিলাম আইসিটির অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। তা বললাম যে ভদ্রলোক একটু ক্ষুধার্ত, তো ওনাকে দেখেন তো একটু নিয়ে যাওয়া যায় কিনা, সামনে তিন দিনের হোটেল মানে খোলা আছে। স্যার আমরা এই মাত্র খেয়ে আসলাম হোটেল খোলা। তো ওনারও চেষ্টা করলেন, তো বললেন যে বাবা আমি খেতে যেতে পারবো না, তুমি তোমার নিয়ে আসো। আমি যথারীতি পুলিশ পিক আপে করে চলে যাই, চলে গিয়ে খাবার নিয়ে আসছি। খাবার নিয়ে এসে এসআই আর দু চারজন চারজন কনস্টেবল ছিল, তারা সবাই মিলে খোঁজাখুঁজি করে তাকে আর পাইনি। তো আমার মনটা ভীষণ খারাপ লাগলো আর কি। আমি এখানে আরেকটা কথা বলে যাই, উনি আমাকে যে 500 টাকার নোটটা দিয়েছিলেন, যে কলমটা দিয়ে উনি আমাকে স্বাক্ষর করে দিয়েছিলেন, সে কলমটাও আমার কাছে এখনো আছে। তো উনি আমাকে যেখানে রাখতে বলেছিলেন, পরে পুলিশ পিকআপ আমাকে নেন, আমি তখন ন্যাম ফ্ল্যাটে থাকতাম 5 নম্বর বিল্ডিং এ 5ম তলায় 506 নম্বর। তো ওখানে গিয়ে রুমে গিয়ে পেন্সিল বক্সের ভিতর টাকাটা রাখি। তো মধ্যমেয়াদী বাজেট কাঠামো ছিল আমাদের ডিসেম্বরে, এই কারণে অফিসিয়াল মনোযোগের কাজের মনোযোগিতার কারণে টাকাটার কথা আমার মনে ছিল না। অফিসের আমার বসের কক্ষে ঠিক এই কালারে আমার বাসায় যে অ্যাড্রটা আছে এরকম কালারের একটা অ্যাড্র ছিল, ওইখান থেকে একটা গুরুত্বপূর্ণ ফাইল বের করতে গিয়ে হঠাৎ করে আমার এই টাকাটার কথা মনে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আমি একটি মিথ্যা কথা বলি, স্যারের কাছ থেকে ছুটি নিয়ে ফ্ল্যাটে চলে আসি, এসে ড্রয়ার খুলি, চাবি আমার পকেটে ছিল, আর অ্যাকচুয়ালি প্রত্যেকেই অনেকেই জানেন যে ওয়ার্ডের প্রথম ডোর একটা লক সিস্টেম থাকে, আর আমার রুমে যেহেতু আমি একা থাকতাম, একাই নাড়াচাড়া করতাম, তো সো এটা লস্ট হওয়ার কথা ছিল না। যাক, ওটা আমি ডোর খুলি, পেন্সিল বক্সটা বের করি, তো ওইখানে টাকার পরিবর্তে আমি পাই একটা চিরকুট, যেখানে ভাঙা ভাঙা হাতের লেখা যে তোকে দিয়েছিলাম তুই রাখতে পারিস না। আমি একটু মেন্টালিটি আপসেট হয়ে পড়ি যে আমি কি ওনার সঙ্গে অন্যায় করে ফেললাম। দুই তিনটা দিন আমার খুব খারাপ লাগে আর কি। ঠিক এক মাস পর অফিস থেকে আমি বাসায় ফিরছিলাম, শাহবাগ মোড়ে শেরাটন হোটেলের সামনে ওখানে একটা সিগন্যাল পড়ে, সিগন্যালে দাঁড়ানো অবস্থায় তা আমার কিউ বেসিকের একটা প্রোগ্রামের কাজ ছিল, আমি একটু প্রচন্ড মেন্টালিটি প্রেশারে ছিলাম। একটা বেলি ফুলের মালা নিয়ে একটা বস্তির একটা মেয়ে, একটা হাফ প্যান্ট পরা, ফ্রক পরা, সরি ফ্রক না পাজামা পরা, ফ্রক ছাড়া, সন্ধ্যার দিকে পাঁচটা সাড়ে পাঁচটা হবে আর কি, সাড়ে পাঁচটার দিকে হবে, বেলি ফুলের মালা বিক্রি করার জন্য জানালায় টোকাচ্ছে। তো আমি ড্রাইভারকে বললাম যে আপনার কাছে টাকা থাকলে একটু মালাটা নিয়ে নেন। এরপর যে ড্রাইভারকে বলে যে স্যার ভাঙতে নেই, আমাকে বললো যে স্যার আমার কাছে যে টাকা আছে ওর কাছে খুচরো নেই। তো আমি মানে ব্যাগের পকেট থেকে 10 টাকার নোট বের করে জানালাকে বের করে দিই, আর গাড়ির গ্লাসের কালারটা ব্ল্যাক ছিল। ড্রাইভারটা খুব বেশি একটা জানালাটা খুলেও দেয়নি, যদি সুইচ আমার পাশেই ছিল, কিন্তু আমার মেন্টাল অবস্থান ভালো ছিল না কাজের প্রেশারটার কারণে। তো 2 ইঞ্চির মতো ছিল, তা আমি কালো গ্লাস থেকে তাকিয়ে দেখলাম যে টাকাগুলো মালা বিক্রি করে রাখতেছে, এবং যে টাকা দিলাম সে যে বের করার চেষ্টা করতেছে, তার কোমরেই গোজা, 5 টাকার নোট, 2 টাকার নোট, 10 টাকার নোট, এরকম টাইপের। এটা একবারে আমার নজরে আসছে। তো সে যখন বের করে আবার জানালা দিয়ে টাকা দিতে নিচ্ছে, মালা আমাকে দেয়নি, টাকা এবং মালা দুটো একসঙ্গে আমাকে রিটার্ন দিয়েছে। তো মালাটা আমি হাতে নিয়েছি, টাকাটা আমার আর এক হাতে, বাম হাতে আমার মালা ছিল, তাই মালাটা আমি আমার কোলের উপর রেখে টাকাটা মানি ব্যাগে রাখতেছি। তাই আমি টাকার দিকে আমার আর চোখ পড়েনি, টাকা মানি ব্যাগে রাখতেছি, বাট মানি ব্যাগে টাকাটা আনিজি লাগতেছে ঢুকাইতে। আমি তখন তাকিয়ে দেখি যে এটা আমার সেই 5 টাকার নোট না, সে আমাকে যে ফেরত দেওয়া 5 টাকার নোট এটা না, আমাকে এক মাস পূর্বে যার সঙ্গে আমার ইউকেতে যার সঙ্গে আমার দেখা হয়েছিল, সেই ডক্টর আসাদুল্লাহ সাহেব, ওই ভদ্রলোকের স্বাক্ষরিত সেই 500 টাকা, অনেক পুরাতন টাকা, যেটা এখন আমাদের হয়তো চোখে পড়েও না, সেই 500 টাকার নোটটা। তো সঙ্গে সঙ্গে ওটা আমি 4টা ভাঁজ করে মানি ব্যাগের একটা কোনায় রেখে দিই। ফ্ল্যাটে বাসার সামনে গিয়ে নেমে আমি ড্রাইভারকে, ড্রাইভার আমার কাছে তেলের টাকা চাইছে, স্যার গাড়ির তেলের টাকা লাগবে। আর এই সময়টার ভিতরে আমি মানি ব্যাগটা আমার হাতেই রেখেছি, আমি আমার পকেটে ঢুকাইনি। ড্রাইভারকে আমি 500 টাকা তেলের টাকা দিয়ে দিই, দিয়ে আমি প্রত্যেকটা দিন গাড়ি পার্কিং করে ড্রাইভার আমাকে লিফট পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর যেত। ওই দিন আমি গেটেই নেমে গিয়েছিলাম, বলছিলাম যে আপনি আমাকে গেটে নামিয়ে দেন, আমি চা খেয়ে ঢুকবো। ড্রাইভার আমাকে গেটে নামিয়ে দেন, আমি গেট থেকে হেঁটে হেঁটে ঢুকতেছিলাম, ঢুকতে গিয়ে আমি টাকাটা বের করার চেষ্টা করতেছিলাম, যে টাকাটা যেখানে মানি ব্যাগের চিপা পকেটে রেখেছিলাম, বাট ওইখানে গিয়ে আমি আর টাকা পাইনি। ওইখানে সেই চিরকুটটাই পেলাম যেটা আমার ওই পেন্সিল বক্সে রাখা ছিল, যে তোকে দিয়েছিলাম তুই রাখতে পারলে। এরপর আমি অফিসে গিয়ে 15 দিনের ছুটি নিই, আমার মনটা প্রচন্ড খারাপ থাকে, শরীরে একটা জ্বর টাইপের আসে মাঝে মাঝে, এটা আমি অনুভব করি। এটা ছাড়া আমার আরেকটা জিনিস ঘটে যায়, সেটা হচ্ছে যে একটু ঠান্ডা স্পর্শ বা একটু শীতলতার মাধ্যমে আমি নিজের মধ্যে কাউকে যেন একটা ফিল করি। আমি কি মাঝে মাঝে চিন্তা করি যে অনেক সময় মানুষের হয়তো জ্বর আসছে এই কারণে হতে পারে, তো ডাক্তারের কাছে যখন চেক আপে যাই তারা বলে যে না আমার শরীরে কোনো জ্বর নেই, আমার ব্লাডে কোনো সমস্যা নেই। তখন আমি চিন্তা করতে থাকি যে এটা কি কারণে হয়। এই চিন্তা করতে করতে আমি চিন্তা করতেছি যে কোনো হুজুরের কাছে যাব বা কাউকে বলবো। একদিন রাত্রে আর আমার একটা অভ্যাস, এখনো অভ্যাস, যে 12টার আগে তো কখনো আমার ঘুম হয় না, মানে ন্যাচারালি 12টা, মিনিমাম 12টা, ম্যাক্সিমাম কোনোদিন রাত্রে ঘুমাই না। হয়তো অফিসের কাজগুলো বাসায় বসে সেরে করে ফেলি, হয়তো 2-3টার দিকে ঘুম থেকে উঠে তারপর আবার অফিসে স্যারকে ম্যানেজ করে সেভাবে যাই। তো যাই হোক, আমি অনেক রাত জেগে কাজ করি, এই অনুভবটা রাত্রিবেলায় সবচেয়ে বেশি পেয়ে থাকি আমি। কাজের ফাঁকে হয়তো মাঝে মাঝে দেখা যায় যে টয়লেট করা, আমার প্রচন্ড পানি খাওয়ার অভ্যেস কাজের ফাঁকে ফাঁকে, আর কম্পিউটারে সবসময় একসাথে একাকিত্বভাবে ওভাবে কাজ করা যায় না, মাঝে মাঝে উঠে একটু হাঁটতে হয়, ব্যায়াম করতে হয়। হয়তো দেখা যেত যে আমার কাজটা শেষ হতে 10 মিনিট বা 20 মিনিট লাগবে বা আধা ঘন্টা লাগবে বা 1 ঘন্টা লাগবে, বা 1/3 কাজ আমি করে রেখেছি, বা সিগারেট খাওয়ার জন্য বারান্দায় গিয়েছি, এসে কম্পিউটার সামনে এসে দেখবো যে আমার টোটাল কাজ শেষ। এবং এটা এখনো চলমান, আমার অফিসেও হয়, কিন্তু আমি যখন মনে করে কাজগুলো করার চিন্তা করি তখন এগুলো হয় না। অ্যাবনর্মালি যখন আমি ন্যাচারালি যখন প্রকৃতিগতভাবে মানুষ স্বাভাবিকভাবে যে কাজগুলো করে, স্বাভাবিকভাবে কাজ করতে গিয়ে যদি যখন আমি এগুলো উঠে ফেলি তখন আমার এই কাজগুলো হয়ে যায়। এমনকি এখন আমার বাসাতেও হয়, অফিসেও হয়, কাপড় ধোয়া এগুলো হয়, অর্ধেক কাপড় কেচে ভাল লাগতেছে না পরে কাটবো, যখন আমি ব্যাচেলর থাকতাম এই কাজগুলো তখন হতো। এখন মাঝে মাঝে যে কাজগুলো হয় সেগুলো আমার বাথরুমের কিছু কাজ, হাঁড়ি পাতিল ধোয়া যদি অধোয়া অবস্থায় রাখা হয় এই টাইপের কাজ। পরবর্তীতে আমি ভালো একজন আলেম মুফতির কাছে যাই, যিনি চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসার মোতামিম সাহেব ছিলেন। অনেকের কাছে শুনেছিলাম উনি খুব বিশিষ্ট বুজুর্গ ব্যক্তিজন। এছাড়া কাকরাইল মসজিদেও গিয়েছিলাম, তারপর গিয়েছিলাম যিনি মৃত্যুবরণ করেছেন বেশ কিছুদিন আগে বাইতুল মোকাররমের খতিব সাহেব, ওনার সঙ্গে সংস্পর্শে গিয়েছিলাম, তাদের সঙ্গে আমি জিনিসগুলো শেয়ার করেছিলাম। তো তারা আমাকে খারাপ কেউ বলেনি, তা প্রত্যেকেই আমার ভালোই বলেছে যে তোমার শরীরে যেটা আছে হয়তো মেবি এটা তোমার পরিবারের কাউরে ছিল। তখন আমি স্বীকার যাই আমার এক মামার ছিলেন, সেজো মামা, উনি এখন লন্ডন সরি কানাডা সাসকাটনে আছেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজির অ্যাসোসিয়েট প্রফেসর। ওনার পক্ষ থেকে হয়তোবা আমার কাছে আসছেন, ওনার আমাকে এই মন্তব্য করেছেন। পরবর্তীতে যে আমার আরো ঘটনাগুলো ঘটে যায়, আকস্মিক কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে যেটা হয়তো যেটার জগৎ সম্পর্কে আমার জানাইনি বা যে সাবজেক্টটা সম্পর্কে আমার জানাইনি বা জানা আছে পুরোপুরি জানাইনি, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া, কিন্তু সেটা আমি অপ্রস্তুত থাকা অবস্থায়, এটা একটা। দ্বিতীয়ত, আমি ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, বিএ পরীক্ষা পাস কোর্স, অনার্স মোগরাজড়া কলেজ থেকে মাস্টার্স, পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি থেকে এক্সিকিউটিভ মাস্টার্স MBA, বিসিএসটা আমার দুর্ভাগ্যক্রমে হয়নি। অনেকগুলো পরীক্ষা দিয়েছি, আমার মনে হয় না যে কোনো পরীক্ষাতে আমি নিজ হস্তে লিখেছি। এটাই মনোভব করতে পারলাম যখন সিএসসি থেকে ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স আর MBAটা করা, আর এর মাঝে আমি কিছু পরীক্ষা দিয়ে দিয়েছি যারা 29তম থেকে রানিং 33তম বিসিএস পর্যন্ত দিয়েছেন। আমার কিছু ফ্রেন্ড সার্কেল, কিছু ফ্রেন্ড সার্কেলের ছোট ভাই 27তম পর্যন্ত আমি নিজে দিয়েছিলাম, 28তম পর্যন্ত 26, 27, 28 তিনটা আমার নিজেরই দেওয়া ছিল, হয়নি আমার।
আমি একটা জিনিস এখানে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এখন তার মানে আপনার তারপরে ওই যে লাস্ট যে দেখা হলো তারপরে আর কোনোদিন তার সাথে দেখা হয়নি আপনার, তাই তো?
হ্যাঁ, এর পরবর্তীতে 2006 সালে ওনার সঙ্গে আমার সেকেন্ড বাংলাদেশে দেখা, 2008 সালে ওনার সঙ্গে আমার একবার দেখা হয়েছে 8ই অক্টোবর, 2010 সালে একবার দেখা হয়েছে 8ই অক্টোবর, এখন কামিং সুন 2012 সাল রানিং, আমি অপেক্ষায় আছি হয়তোবা ওনার সঙ্গে দেখা হতে পারে।
থ্যাংক ইউ সো মাচ। এবং আমি যেটা শুনেছিলাম আপনি আমাকে একটু আগে বলছিলেন যে আপনার যেদিন বিয়ে হয়, বিয়েতে আপনার ওয়াইফকে আপনি প্রথমেই ওই দিনই এই ঘটনাটাই বলেছিলেন।
হ্যাঁ,
রাইট। সো থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে বেশ কিছু SMS আছে, এর মধ্যে আমি পড়ে ফেলতে চাই। আমাকে মাহিরা SMS করেছেন, যে এটা তার লাস্ট SMS। আমাকে SMS করেছেন অভি মালিবাগ থেকে, মিস্টার অ্যান্ড মিসেস তপন ফ্রম ড্যামরা আমাকে SMS করেছেন, তারা ভূত FM অনেক পছন্দ করেন লিখেছেন। আমাকে SMS করেছেন আশি রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে আমি স্টুডিও থেকে বের হওয়ার পরে ভয় পাই কিনা, না তেমন ভয় পাওয়া এখনো ইদানিং হচ্ছে না আর কি। জয় আমাকে ভূত FM থার্সডে নাইটে করলে ভালো, থার্সডে নাইটে মানুষজন আসলে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন কারণে ব্যস্ত থাকে, সুতরাং থার্সডে নাইটের চেয়ে ফ্রাইডে নাইটটাই বেশি ভালো বলে আমাদের কাছে মনে হয়। আমাকে অস্থির আমান SMS করেছেন, আমাকে SMS করেছেন উজ্জ্বল মিনহাজ, SMS করেছেন মৌমিতা নাফিস খুলনা থেকে, অপু সুমন, তারা সবাই SMS করেছেন, নাসির আমাকে SMS করেছেন, প্রিভা SMS করেছেন ময়মনসিং থেকে, এছাড়াও আমাকে SMS করেছেন রবিন, SMS করেছেন সাজিদ হাতিরপুল থেকে, আমাকে AI তামিম SMS করেছেন ফরিদাবাদ ঢাকা থেকে, এছাড়াও আমাকে মোহিত SMS করেছেন, SMS করেছেন কৌশিক, SMS করেছেন আমাকে হার্টলেস বাসাবো থেকে, এছাড়াও আমাকে রায়হান SMS করেছেন, SMS করেছেন আমাকে হামিদুর পরিবাগ থেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। একটা ছোট্ট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, ফিরে আসছি নতুন অতিথির সাথে। Stay tuned Radio Phurthi and don't stop the Phurthi. যিনি আমাদের সাথে আজকে উপস্থিত হতে পারেননি, তিনি লিখেছেন যে আমার নাম মুশাররাত আহমেদ এবং তিনি বনানী থেকে বলছেন, বনানী ঢাকা থেকে বলছেন। তিনি বলছেন আমার বাবা আমাকে এত রাতে বাড়ির বাইরে অ্যালাউ করবে না, তাই আমি স্টুডিওতে এসে আমার ঘটনা শেয়ার করতে পারছি না বলে দুঃখিত, আশা করি আমার প্রবলেম আপনি বুঝবেন আর আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনাচ্ছি ঘটনাটি। লিখেছেন, ভাইয়া আমার বাবা একজন রিনাউন্ড জার্নালিস্ট, আমাদের বাড়িটা আমাদের নিজেদের বেশ পুরনো তিনতলা, আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া বাইরে কেউ থাকেন না, বাড়ির কেউ থাকেন না, মানে বাড়িতে বাইরে কেউ থাকেন না। আগে বলে রাখি যে আমার বাবা হলেন 6 ফিটের ওপরে লম্বায় এবং তার বয়স হচ্ছে 67 বছর, ফর্সা সুঠাম দেহের অধিকারী। ভূত প্রেত এই সব ব্যাপারে কোনো কারণ কোনো মানে কোনো কালেই তিনি বিশ্বাস করতেন না। 1 মে 2012 আমার বাবা ফিলিপাইনে যান, ঘটনা হয় মে 2, 2012 3 মে, আমার প্রিপারেশন আমার প্রেজেন্টেশন ছিল এবং সেই কারণে আমাকে অনেক রাত পর্যন্ত জেগে আমি স্লাইড বানাচ্ছিলাম। তখন বাসায় আমি আর আম্মু ছাড়া কেউই ছিলেন না, পুরো তিনতলা বাড়ি খালি ছিল। তখন প্রায় রাত 2টা, আম্মু তার রুমে ঘুমাচ্ছেন আর বাবা রুম লক করা, হয়তো একটা কোনো জেনেটিক ব্যাপার হতে পারে। আমি আর বাবা রাতে ঠিক একই সময়ে অলওয়েজ বাথরুমে যাই, আর আমাদের ক্রস হবে। আমার বাথরুম বাবার বাথরুমের সামনে আর বাবার বাথরুম আমার রুমের সামনে, মাঝখানে অনেক বড় একটা করিডোর। আমি অলওয়েজ বাথরুমে যাওয়ার টাইমে বাবাকে ইচ্ছা করে একটা ধাক্কা দেবই। সেই দিনও আমি তার ব্যতিক্রম হল না। আমি বাথরুমে যেতে যেতে দেখলাম যে আমার বাবা তার সেই চিরচেনা হোয়াইট পাজামা পরে হেঁটে আসছেন এবং বাথরুমে যাওয়ার জন্য। আমিও সুন্দর মতো বাবাকে একটা ধাক্কা দিলাম, কিন্তু আমার বাবাকে অনেক বেশি লম্বা লাগলো, লাইক 8-9 ফিট। জানি না কেন জানি ব্যাপারটা তেমন তখন পাত্তা দিলাম না। দেন বাথরুম থেকে রুমে যাওয়ার টাইমেও আমি বাবাকে দেখলাম, দেন আমি শুয়ে পড়লাম। এরপর রাত 3টায় আমাদের ল্যান্ড ফোনে কল এলো। আমি ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে কেউ বলে উঠল, ছোটাম্মু তুমি এখনো ঘুমাও নাই? আমার তখন কলিজাটা মনে হয় শিঙ্ক করে গেল। আমার মনে পড়ল যে বাবা তো দেশে নাই, কিন্তু আমি তখন তাহলে কাকে দেখলাম অ্যান্ড কাকে ধাক্কা দিলাম? আমি তো ওই মানুষটাকে টাচ করেছি, বাট আমি বাবাকে খুশি, মানে আমি বাবাকে কিছুই সে সময় বুঝতে দিলাম না, আম্মুকেও বলি নাই। ফোন রেখে দেবে দিয়ে আমি আবার গিয়ে শুয়ে পড়লাম। ভয়ে আমার ফ্রেন্ডকে ফোন করে কথা বলা স্টার্ট করলাম। ঘরে একটা ডিম লাইট জ্বলছে। ঠিক তখনই পশ্চিম দিকে আমি সেই 9 ফিট লম্বা ছায়াটা আবার দেখলাম। অবয়বটা পুরো আমার বাবার মতো। সে আমার দিকে এগিয়ে এসে আমার ঘাড়ে খামচি দিয়ে ধরে এক টান দিয়ে বেড থেকে ফেলে দিয়ে কোথায় যেন টেনে নিয়ে গেল। আমি প্রচন্ড চিৎকার করলাম এবং আম্মু চলে এসে আমাকে ফ্লোর থেকে টেনে তুললো। আমি আম্মুকে সব বললাম। আম্মু আমার সাথেই সেদিন ঘুমালো। রাতে এর আর কোনো প্রবলেম আমার হয়নি। আমি এরপর ফেইন্ট হই নাই। সো সব ঘটনা আমার খুব ভালোভাবে মনে আছে। আসলে ভাই, সেই খামচির দাগ আমার ফ্যামিলির সবাইকে দেখিয়েছি, স্টিল নাও সেই দাগ আমার ঘাড়ে আছে। এই ছিল আমার ঘটনা। এরপর আমরা কোনো ইনিশিয়েটিভ নেই নাই। এখনো আমার বাসায় অনেক উইয়ার্ড ব্যাপার ঘটে। পরে আবার মেইল করব, ঘটনাটা পড়লে খুশি হব। জানিয়েছেন বনানী ঢাকা থেকে মুশাররাত আহমেদ। যাই হোক, মানে আমি এই ঘটনাটা শুনে একটু অবাকই হয়েছিলাম, এই কারণেই যে আসলে সত্যি কথা বলতে কি, যে আমরা যারা এমনিতে বাসা বাড়িতে যারা আছি, হঠাৎ করে এরকম দেখা যায় যে অনেক সময় রাতেরবেলায় উঠতে হয়, পানি খেতে যেতে হয় বা টয়লেটেও যান অনেকে। তো বাসার পরিচিত লোকজনকে দেখলে আমরা হয়তো অতটা অবাক হই না, কিন্তু কখনো হয়তো মানে মাথার ভেতরে কাজও করে না যে এখানে ওনাকে দেখে কোনো অস্বাভাবিক কোনো চিন্তা করব বা উনি কিনা, এ ধরনের কোনো চিন্তা হয় না। বাট এই ঘটনাটা পরে আমার সেই ব্যাপারটাতে একটু সন্দেহ হলো যে আসলে যাকে সামনে দেখছি সে কি আসলে উনি, নাকি আমরা রাতের বেলায় অনেক সময় এরকম ভুল দেখি। আপনাদের জীবনে এরকম ঘটনা থাকলে আমাদের লিখে পাঠান, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhootfm@radiofurti.fm। আপনি যদি স্টুডিওতে আসতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। যদি আপনি চান যে আমরা আমাদের আপনার ঘটনাটি আমি পড়ে শোনাই, তাতেও আমার কোনো আপত্তি নেই। আপনারা যারা দেশের বাইরে থেকে শোনেন তাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে সাউন্ড ফাইল পাঠাতে পারেন, আপনার ঘটনাটি রেকর্ড করে সেই রেকর্ড ফাইল আমাদের পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, এই ছিল ঘটনা। আমরা পরবর্তী ঘটনায় যাবো। ইন দ্য মিন টাইম আমাদের SMS পাঠাতে পারেন। SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে। এবং বাবু ভাই, প্লিজ আপনাকে আবার ওয়েলকাম ব্যাক বাবু ভাই।
থ্যাংক ইউ।
এবং আশা করছি যে এই যে আমি বলতে বলতে দেখলাম যে ওয়াশিম গ্রিন ডোর থেকে বলছে আজকে বাবু ভাই আসবে না,
হুমায়ুন স্যারের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আই এম এক্সট্রিমলি স্যাড কালকে রাতের ঘটনাটা শোনার পর থেকে। এনিওয়ে, এই ঘটনাটা যেটা বলবো সেটা হচ্ছে আমার ছোট মামার কাছ থেকে শোনা। উনি ইনফ্যাক্ট আজকে সকালেই আমাকে ঘটনাটা বলেছেন। ঘটনা হচ্ছে আমার ছোট মামার এক বন্ধু, তার আরো কিছু ঘটনা আছে, বাট এটা উনি মানে মানে এক্সপিরিয়েন্স করেছেন ফার্স্ট। একদিন দুপুরে উনি, আমরা প্রায় শুনি যে মিষ্টি খাওয়ার ঘটনা, যে অনেকেই বলে যে জিনরা মিষ্টি খায়, তো ঘটনাটা তো সেরকম। তো উনি একদিন দুপুরবেলা একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিলেন, গল্প করছিলেন ফ্রেন্ডের সাথে। এর মধ্যে হঠাৎ দিন দেখলেন মিষ্টির দোকানে একজন ভদ্রলোক, সে বেশ ফর্সা, লম্বা এবং আপনার বেশ সাদা একটা পাঞ্জাবির মতো পরা আর কি দাঁড়িয়ে আছে। তুনি ভেতরে দাঁড়ানো, তুনি জাস্ট তাকালেন, একবার নোটিস করলেন যে একটু ডিফারেন্ট চেহারা দেখে, মানে বেশ সুন্দর আর কি। তাকানোর সময় চোখ যখন সরিয়ে নিচ্ছেন তখন দেখলো তার পাটা মানুষের পায়ের মতো না, একটা গরুর খুরের মতো পা। তো বুকের মধ্যে ছ্যাত করে একটা ধাক্কা খেলেন উনি। ধাক্কা খাওয়ার পরে উনি করলেন কি, হেঁটে সামনে গেলেন দেখার জন্য। সামনে যেয়ে যখন লোকটার দিকে তাকালেন, লোকটা ঠিক সরাসরি ওনার চোখের দিকে তাকালো।
আচ্ছা,
চোখের দিকে তাকিয়ে ওনাকে হাত দিয়ে ইশারা করলো, মানে আঙুল দিয়ে ইশারা করলো যে আমরা যেমন না করি কাউকে কিছু বলতে না, অনেকটা সেরকম। তো উনি ওটা দেখার পর উনি আবার পায়ের দিকে তাকালেন, দেখলেন পা স্বাভাবিক, ভদ্রলোকের পা মানুষের মতোই, মানে কোন মানে মানে গরুর পায়ের মতো যেরকম দেখছিল সেরকম না আরকি।
আচ্ছা,
যাই হোক, তো উনি দেখার পরে বেশ ভ্যাবাচাকা খেয়ে গেলেন, বাইরে আসলেন, বাইরে এসে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ। কিছুক্ষণ পর দেখলেন ভদ্রলোক নাই দোকানে। তো এই ঘটনাটা উনি আমার ছোট মামার কাছে শেয়ার করলেন, পরে এসে বলল যে আমি এরকম এরকম দেখেছি। আমার ছোট মামা যেটা করলো, এটা শোনার পরে ওনার মাথার মধ্যে কিছুটা ছিল ব্যাপারটা। তো ছোট মামা রাত্রে অনেক জাগেন, টেলিভিশন দেখেন, মুভি দেখেন, প্রায় লিভিং রুমে থাকা হয় আর কি, ঘুমায় লিভিং রুমে এবং ওই ফ্রিজ ফ্রিজ খুলে পানি টানি খায়। তো একদিন রাত্রেবেলা যেটা হয়েছে, উনি লিভিং রুমে ছিলেন এবং লিভিং রুমে থাকার পরে রাত কাটলেন, কিন্তু ওই দিন আর ফ্রিজ ট্রিজ কিছু খোলেননি। সকালবেলা মামি জিজ্ঞেস করতেছে ওনাকে, মামি বেশ সচেতন থাকে যেহেতু উনি লিভিং রুমে থাকে, মামি যেদিন থাকে মামি সচেতন থাকে যে কি করতেছে উঠতেছে, মানে শি গেটস ওয়ারিড। তো উনি জিজ্ঞেস করতেছে কাল রাতে কি তুমি ফ্রিজ খুলছিলা, ফ্রিজ খুলে কি মিষ্টি খেয়েছো? বলে যে না, আমি তো মিষ্টি খাইনি, ইনফ্যাক্ট আমি পানিও খাইনি কালকে। বলে না, ফ্রিজ খুলছো এবং ফ্রিজের মধ্যে মিষ্টির বাক্স ছিল এবং সেখানে প্রায় অর্ধেক মিষ্টি নেই, মানে মিষ্টি অর্ধেক শেষ হয়ে গেছে, তুমি খাইছো? উনি বলছে না, আমি খাইনি। তো ব্যাপারটা যেটা হচ্ছে, আমার মামা যেটা ব্যাখ্যা করলো আমাকে, বলল যে হয়তো আমি ঘটনাটা শোনার কারণে বা আমি আশেপাশে থাকার কারণে সামথিং, মানে একটা কিছু ওনার সাথেও আসছিল বাসায়, যে মিষ্টি কোনোভাবে আর কি অলৌকিক ভাবে শেষ হয়ে গেছে।
আচ্ছা,
হ্যাঁ। এবং উনি আরেকটা কথা বলছে, ওনার বাসায় নাকি একটা বিড়াল প্রায় সকালবেলা ভোরের দিকে আর কি, উনি যখন রাত তিনটার সময় পানির মোটর অন অফ করতে যায়, বিড়ালটা এসে দাঁড়িয়ে থাকে। যখনই বিড়ালটা মানে উনি দেখতে পায়, মানে উনি নামার সাথে সাথে দেখে যে এখানে মোটর রুমটা সেখানে দাঁড়ায় আছে। এবং বিড়ালটার স্পেশাল জিনিস হচ্ছে, এই বিড়ালের চোখ আপনার নর্মাল যে একটা, মানে আমরা যেটা জানি যে মানে বিড়াল ক্যাট ফ্যামিলির সবকিছু রাত্রে ইলুমিনেট করে চোখ, এটা চোখটা নীল রঙের।
আচ্ছা,
নীল, মাঝখানে মণিটা লাল এবং সে সরে না যতক্ষণ না তাকে কোনো মানে লাঠি টাঠি নিয়ে মানে সামনে আসা হয় বা একটু মানে ভয় দেখানো হয়, ততক্ষণ পর্যন্ত সে সরতে থাকে না, সে দাঁড়িয়ে গড়গড় করতে থাকে। এই বিড়ালটা ঘটনা নিয়ে বুঝতে, এই একটা ছোট্ট ঘটনা। আরেকটা স্টোরি আছে, সেটা একটু বড়।
আমরা তাহলে একটা ছোট ব্রেক নিতে হবে, আমাদের ছোট ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। আপনারা কোথাও যাবেন না, ইন দ্য মিন টাইম আপনারা আমাদের এসএমএস পাঠাতে পারেন, লিখে ফেলুন এসএইচ ও ইউটিসি আউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। ফিরে আসছি একটু পরে, স্টে টিউন ফর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমি বেশ কিছু এস এম এস পেয়ে গেছি, আমাকে সৈয়ব সাভার থেকে এস এম এস করেছেন এবং তিনি বলেছেন তিনি খুব কম এস এম এস করেন, কিন্তু আজকে এস এম এস না করে পারলেন না। সাজিদ আমাকে হাতিরপুল থেকে এস এম এস করেছেন, আমাকে এস এম এস করেছেন মিম্মি, এছাড়াও আমাকে এসএমএস করেছেন আদনান উত্তর খান থেকে, এবং আমাকে এসএমএস করেছেন এটা হচ্ছে তুষার ঘোষ। এছাড়াও শুভ তাহিরপুর থেকে আমাকে এসএমএস করেছেন, কালকে এক্সাম রয়েছে তারপরে তিনি শুনছেন, আমাকে এসএমএস করেছেন শাওন এবং তামান্না। এছাড়াও আমাকে এসএমএস করেছেন ডক্টর আরিফ খান ভোলা থেকে, মনির আমাকে এসএমএস করেছেন কাপ্তাই থেকে, ফয়সাল আমাকে এসএমএস করেছেন ময়মনসিং থেকে, এছাড়াও এম কে জুয়েল আমাকে এসএমএস করেছেন ইউএই তে তিনি থাকেন, জনি আমাকে হাজিপুর থেকে এসএমএস করেছেন, আমাকে এসএমএস করেছেন শাপলা চিটাগং থেকে, নিশি আমাকে বাড্ডা থেকে এসএমএস করেছেন, এছাড়াও ডক্টর বিধান আমাকে সিলেট থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেবাশিস কাউসার ময়মনসিং থেকে এসএমএস করেছেন, শরীফ আমাকে কাফরুল থেকে এসএমএস করেছেন, সজীব আমাকে এসএমএস করেছেন, আমাকে এসএমএস করেছেন আরতি, এছাড়াও নিহা মিরপুর থেকে এসএমএস করেছেন। আমার কাছে এখন যে ঘটনাটা আছে সেই ঘটনাটা আমি একটু বলে যাচ্ছি, তার আগে জানিয়ে দিই যে আপনারা যদি আনফর্চুনেটলি কেউ আজকের এপিসোডটি মিস করে থাকেন তাহলে আপনারা এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার এয়ারটেল এম রেডিও থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, এবং তারপরে দেখবেন যে আপনি বিভিন্ন এপিসোডের অপশনগুলো পেয়ে যাচ্ছেন, এবং তার মধ্যে থেকে যে যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আবারও শুনতে চান সেই এপিসোডটি আপনি চাইলেই শুনতে পারেন। অ্যান্ড লিসনাররা ভূত এফএম টিউন যেটা এখন প্লে করা হচ্ছে সেই টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে পারেন। ভূত এফএম টিউন কোড ইজ 92125, এবং আপনি মাত্র একটি এসএমএস পাঠিয়ে এই টিউনটি আপনার করে ফেলতে পারেন। সেজন্য আপনি যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে কোড নাম্বারটি লিখতে হবে 92125, এবং সেটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। যাই হোক, আপনাদের সবাইকে আরও একবার রমজানের শুভেচ্ছা, সেই সাথে আপনাদের সবাইকে আরও একবার জানাচ্ছি যে আমাদের অনেক প্রিয় একজন মানুষ, কাছের একজন মানুষ, অনেক প্রিয় সাহিত্যিক, অনেক প্রিয় লেখক, অনেক প্রিয় নাট্যকার, চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ গতকাল অর্থাৎ গত পরশু হয়ে গেছে, এখন গত পরশু আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা গভীরভাবে সেই শোক প্রকাশ করছি রেডিও ফুটির পক্ষ থেকে, এবং তার চলে যাওয়ার ফলে বাংলা সাহিত্য অঙ্গনে, নাট্য অঙ্গনে এবং সেই সাথে চলচ্চিত্র অঙ্গনে যে ক্ষতি হলো সেই ক্ষতি অপূরণীয়। আমি জানি না যে আরও একজন হুমায়ুন আহমেদ কতদিন পরে আমাদের মাঝে আসবেন, আমরা সত্যিই জানি না। আমরা আরও একবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা চলে যাচ্ছি ঘটনায়, তবে তার আগে আমার কাছে ছোট আরেকটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমি একটু পড়ে ফেলতে চাই। এই ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তার নামটা আমি, তার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল হাওলাদার। তিনি লিখেছেন যে আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তারপরেও জানতে চাচ্ছি কেমন আছেন। আমি ভালো আছি। তিনি লিখছেন, আমি পটুয়াখালী থাকি, আমার দেশের বাড়ি ঝালকাঠি। আমি আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা, 2009 সালের শেষের দিকে কোনো এক সময়ের ঘটনা। আমি আমার বন্ধু রুবেলের গ্রামের বাড়িতে বেড়াতে যাই। ওদের বাড়িতে থাকা অবস্থায় আমি ওর দাদুর কাছ থেকে তাদের গ্রামের ঘটে যাওয়া অনেক ঘটনা শুনে অবাক হই। একদিন সকালে আমার বন্ধুর দাদু আমার বন্ধুকে বলেন, অনেক দিন পরে বাড়িতে আসছো, তাই তুমি তোমার ছোট ফুপুকে একটু দেখে আসো। ওর ছোট ফুপুর বাড়ি ছিল পাশের গ্রামে। আমরা দুজন মিলে বিকেলে রওনা দিলাম। তখন দাদু আমাদেরকে বেশি রাত করে ফিরতে নিষেধ করলেন, কারণ ফুপু বাড়িতে যেতে প্রথমে মাইল খানেক হাঁটার পরে একটি ছোট নদী এবং আরও আধা মাইল হাঁটার পরে একটি রাজবাড়ির সামনে পড়ে। আমি রাজবাড়িটি মেইন রাস্তার কাছেই অবস্থিত, আর রাজবাড়িটি মেইন রাস্তার কাছে অবস্থিত। এই রাজবাড়িটি শত শত বছর পূর্বের, প্রায় অনেক বছর ধরে ওই বাড়িতে কেউ বসবাস করে না, আর ওখানে নানান ধরনের ঘটনা ঘটে থাকে। যাই হোক, এবারে মূল ঘটনায় আসি। আমি আমার ফুপুর বাড়ি থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল এবং রাত বেশি হওয়ায় ফুপু আমাদের আসতে দিতে চায়নি, কিন্তু আমরা গ্রামের ছেলে বলে আমাদের দুজনেরই অনেক বেশি সাহস ছিল, তাই আমরা নিষেধ উপেক্ষা করে আসতে শুরু করি। আমাদের সাথে কোনো টর্চ লাইট ছিল না, শুধু দুজনের হাতে দুটি মোবাইল ছিল, তাও আবার আমার মোবাইলের চার্জ না থাকায় বন্ধ হয়ে আছে। আমরা দুজন কথা বলতে বলতে হাঁটছি, চারদিকে অন্ধকার, আমরা মোবাইলের আলোর সাহায্যে হাঁটছি। দুই পাশে কোনো বাড়ি ঘর কিছুই নেই, রাস্তায় অনেক মানুষ, রাস্তায় কোনো মানুষও নেই। প্রায় 30 মিনিট হাঁটার পরে আমরা যখন ওই রাজবাড়ির কাছাকাছি আসি তখন আমি শুনতে পাই ওই বাড়িতে অনেক বাচ্চাদের হাসির আওয়াজ, কিন্তু আওয়াজটা ছিল খুব আস্তে আস্তে। আমি ওকে বললাম, কোনো শব্দ শুনতে পাচ্ছ? কিন্তু ও নাকি কিছুই শোনেনি। তখন আমি ধারণা করলাম যে আমি হয়তো ভুল শুনেছি, এরপরে আর একটু কাছে আসলে আমি আর কিছুই শুনিনি। তখন আমার বন্ধু বলে, কানের আওয়াজ শুনতে পাচ্ছ? আমি বললাম, না তো। তখন আমরা দুজনে একটু চমকে গেলাম, কিন্তু কেউ কাউকে বুঝতে দিলাম না। আমরা যখন বাড়ির ঠিক কাছাকাছি আসি, তখন ঘটে আসল ঘটনা। আমি কিভাবে বুঝাবো, আমার গায়ের লোমগুলো এখনো শিউরে উঠছে। আমার বাড়ির কাছাকাছি আসার পরে আমার চোখ পড়ল ওই বাড়ির ছাদে। তখন আমি যা দেখলাম তা আর ভোলার মতো নয়। এই জীবনে তার কোনোদিন দেখতেও চাই না। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটি মানুষের আকৃতির মতো কেউ একজন একটি সাদা ঘোড়ার ওপরে বসে আছে এবং ওই ঘোড়াটি ছাদের ওপরে হাঁটছে। ঘোড়ার ওপরের লোকটি আমাদেরকে তার কাছে রাখছে। এবার আমরা দুজনেই ওই দৃশ্য দেখে ভয়ে দিশেহারা হয়ে গেলাম। আমরা দুজনেই অনেক জোরে দৌড় দিলাম। রাস্তার এক পাশে ছিল বাঁশঝাড়, ওই পাশগুলো মনে হয় যেন তুফানে ভেঙে পড়ছে। ওই বাঁশঝাড় ছাড়া অন্য কোথাও বাতাস ছিল না। চারিদিকে মনে হয় যেন কি এক ভয়ঙ্কর আওয়াজ। আমার বন্ধু লক্ষ্য করল আমাদের পেছনে পেছনে ওই ঘোড়াটি আসছে। তখন যা দেখে আমরা আরো বেশি ভয়ে আতঙ্কে দৌড়াতে থাকি, তা হলো ঘোড়াটির দেহ আছে কিন্তু মাথা নেই। মাথাবিহীন একটি ঘোড়া আমাদেরকে তাড়া করছে দেখে আমরা ঠিক থাকতে পারলাম না। আমি আছাড় খেয়ে পড়ে গেলাম এবং আমার বন্ধু আমাকে রেখে দৌড়াতে লাগলো। আমি সেখান থেকে উঠে জীবন মরণের দৌড় শুরু করি এবং এক পর্যায়ে নদীর পাড়ে এসে আমার বন্ধুকে দেখতে পাই। তখন আর ওই ঘোড়াটি দেখা যাচ্ছে না। আমরা নদী পার হওয়ার জন্য নৌকা খুঁজতে থাকি। এখানে ঘটনা শেষ নয়, আরো বিপদ যে সামনে অপেক্ষা করছে তা জানা ছিল না। আমরা দেখলাম একজন মাঝি একটা নৌকা নিয়ে আমাদের পাশ ঘেঁষে যাচ্ছে। আমাদের ডাকে তিনি নৌকাটি ভিড়ায় এবং আমাদেরকে নৌকায় তুললেন। নৌকা ছাড়ার পরে আমরা যখন নদীর মাঝামাঝি, তখন আমার বন্ধু মাঝিকে সব ঘটনা বলে। কিন্তু বলার পরে হলো আসল ঘটনা, ওই মাঝি খুব ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলেন। এতে আমাদের ভয় আরো বেড়ে গেল, কিন্তু আমরা তাকে বুঝতে দিলাম না। আমরা ভয়ে ভয়ে নৌকায় বসে থাকলাম। এর মধ্যে নৌকা পাশে আসলো এবং আমরা যখন নৌকা থেকে নামলাম, সাথে সাথে দেখি নৌকায় মাঝি নেই। যা আছে তা কি ভয়ঙ্কর দৃশ্য, তা হলো হলুদ শাড়ি পরা একটি মেয়ে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি দেখতে পাচ্ছি ওই মেয়েটি রুবেলের নাম ধরে ডাকছে এবং রুবেলের দিকে এগিয়ে আসছে। তখন রুবেল দৌড় দিতেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং আমি খুব জোরে দৌড়াতে থাকি। কিছুটা সামনে আসার পরে আমি আবার ওই ঘোড়াটি দেখি এবং এরপরে আর কি হলো তা আমার জানা নেই। পরদিন যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি খাটে শুয়ে আছি। আমার পাশে অনেক মানুষ ভিড় করে আছে। আমি ঠিক পাশের খাটে রুবেলকে শুয়ে থাকতে দেখি, ওর তখনও জ্ঞান ফেরেনি। পরে শুনলাম আমাকে নাকি পুকুরের পাড়ে পড়ে থাকতে দেখে নিয়ে আসে এবং ওকে বাড়ির পাশে একটি তাল গাছের গোড়া থেকে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরল। এরপরে একজন হুজুর এসে আমাদেরকে তাবিজ দিল। আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম। পরে জানতে পারলাম ওই রাজবাড়িটির পাশে নাকি অনেক আগে এক লোক বাস করত এবং তার একটি ঘোড়া ছিল। একদিন রাতে কিছু লোক এসে তার ঘোড়াকে জবাই করে এবং সে তা দেখতে পেয়ে বাধা দেওয়ায় তাকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। এর কিছুদিন পরে ওই লোকটা মারা যায়। এরপর থেকে নাকি মাঝে মাঝে অনেক মানুষ এভাবে বিপদে পড়ে। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি প্রচার করলে আমি খুশি হব। ওই দাদুর কাছে শোনা আরো অনেক ঘটনা আমার জানা আছে, আমি একে একে আপনাদের কাছে ঘটনাগুলো শেয়ার করব। এটাই লিখেছেন আমাকে রাসেল হাওলাদার, বিবিএ অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ, পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, পটুয়াখালী। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন গেস্ট আছেন, তার কাছে চলে যাব। আপনার নামটা একটু বলবেন প্লিজ।
আমার নাম হাউরাহান আল মামুন, আমি ঢাকা একটি বেসরকারি চাকরিতে আছি।
আমাকে গত সপ্তাহে আপনি যখন ঘটনা বলেন, তারপরে অনেকেই বলেছিল আপনাকে আবার নিয়ে আসতে, আমি সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দিয়েছি এবং আজকে আপনার ঘটনা শুনবো। আপনি মানে মুক্তিযুদ্ধের একটা ঘটনা বলতে চাচ্ছেন?
অবশ্যই, ধন্যবাদ। হ্যাঁ, ঘটনাটি হচ্ছে কুমিল্লার। আমি ছোটবেলায় তাকে দেখেছিলাম, শীষ মামা, তার মাজার এখন ওখানেই। তো ঘটনাটি খুবই চাঞ্চল্যের। মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন বোখারি কুমিল্লায় অনেক লোককে হত্যা করেছিল। সেই ক্যান্টনমেন্ট থেকে তারা এসে কুমিল্লা টাউনে এসে আক্রমণ করত। তাদের সাথে কিছু সহযোগী থাকতো বাঙালি। তো ঘটনাটি ঘটে কুমিল্লার প্রাণ কেন্দ্রে। শীষ মামা প্রায় কারফিউ থাকলেও তিনি সেটা মানতেন না। তিনি খুবই ভালো মানুষ এবং লাল সালু কাপড় পরে তিনি হাঁটতেন। এবং আমি দেখে ছোটকালে খুব মানে তাকে দেখতে ভয় ভয় লাগতো যে লোকটি আমাকে হয়তো ভয় দেখাচ্ছে, কিন্তু তিনি বাচ্চাদের আদর করতেন। যাই হোক, তিনি এই সময় গাড়ি আসছিল, রাস্তা সব ফাঁকা, তিনি এই ফাঁকা রাস্তায় বসে 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 ইবাদত করছিলেন। সবসময় তিনি আল্লাহর নাম নিতেন, খুবই ভালো মানুষ। তো আর্মির গাড়ি তাকে দেখে থেমে গেল, থেমে যাওয়ার পর সাথে সাথে আর্মিরা সৈনিকরা অস্ত্র হাতে নামলো। নেমে বলল, কোন হ্যাঁ ঠেলো। উনি কোনো জবাব দিচ্ছেন না, জবাব না পেয়ে সৈন্যরা আরো খেপে গেল, উর্দু ভাষায় গালিগালাজ করলো। এটা গালিগালাজ তো আমি সেটা বলতে পারছি না, তবে যা গালিগালাজ করার পরে সে হাতে ধুলো নিল, ধুলো নিয়ে তাদের দিকে ছুড়ে মারল। এবং ওনার বাসাটা ছিল এরকম এই ধরনের, যা এরকম একটা শব্দ শুনে খুব মানে বিরক্ত হচ্ছিলেন। ধুলা মারার পরে তারপর সৈন্যরা খেপে গিয়ে সবাই অস্ত্রত্যাগ করলো এবং একের পর এক গুলি ছুটতে লাগলো, কিন্তু একটি গুলিও তার গায়ে লাগেনি। এবং বেশ কয়েক রাউন্ড গুলি করার পর যখন লাগলো না, তখন এই জিপের যতগুলো সৈন্য ছিল সবাই হতবাক। মেজর বলল তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যাওয়ার জন্য, এবং সেই মুহূর্তে সবাই গাড়িতে উঠলো। এবং কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র সেটা, প্রায় 100 গজ দূরে যাওয়ার পরে গাড়িটা কোনো বাধা, কোনো জ্যাম নাই, কিছু নাই, সারা রাস্তা খালি, কোনো মানুষজন নাই, কারফিউ, মানুষ ভয় আতঙ্কে। 71 সালে সময়টা ছিল জুলাই আগস্টের দিকে, গাড়িটা উল্টে একদম সবাই তৎক্ষণাৎ মারা গেল। এবং এই যে তার অভিশাপ, এটা মানে খুবই কমলা মানুষের কাছে স্মরণীয় ঘটনা এটা।
ওকে, আমরা পরবর্তী ঘটনায় চলে যাই।
পরবর্তী আরো আমার কাছে আরো কিছু ঘটনা, আমার বোন তখন কুমিল্লা, আমি ছোট ছিলাম, কুমিল্লা মডার্ন স্কুলে পড়তো, তার একজন বান্ধবী ছিল, তার নাম ছিল বৌদি, এবং বাগেহায়াত তাদের বাড়ি ছিল, সেই বাড়িতে তারা থাকতো। বাড়িটির চারদিকে শুধু গাছ গাছালিতে ভরা, এবং সেই বাড়িতে এই ঘটনাটি ঘটে। রাত্রিবেলা তারা প্রায় ঘুম ভেঙে যেত সবার, ছাদের উপর কিছু শব্দ, লাফ পায়ের শব্দ শোনা যাচ্ছে, ঘুঙুরের শব্দ শোনা যাচ্ছে, কে যেন নাচছে। এরকম বেশ কিছুদিন হওয়ার পর বধু আপারি এক ভাই একদিন ছাদে গিয়ে ছাদের জানালা দিয়ে বা ছাদের দরজার ফাঁক দিয়ে দেখতে পেল যে অনেক লোক নাচানাচি করছে, পুরুষ নারী এবং ওদেরকে। এই ঘটনার দেখে তো সে আইসা সবাইকে বলল। পর এই ঘটনার ঠিক কয়েকদিন পরে সকালবেলা বধু আপার আম্মা এবং তার বোন, তাদের ভাই বোন অনেকগুলো ছিল, তারা নিজের বাসার বারান্দা ঠিক বলবো না, উঠোনে বসে বসে গল্প করছিল। এবং বেশ বড় বাড়ি, পুরানো দিনের বাড়ি, এবং গেট ছিল বন্ধ, গেট বন্ধ, এবং এখানে বাইরের কোনো লোক ঢোকার কোনো সুযোগ নাই। সেখানে একটি বয়স্ক লোক হঠাৎ করে হাজির হলো এই মহিলাদের সামনে, বধূ আপার আম্মা এবং খালারা এবং বয়স্ক মহিলাদের সামনে, সবাই হতবাক, এখানে পুরুষ লোক কিভাবে আসলো। যাই হোক, বয়স্ক লোকটি চশমা পরা এবং বেশ গম্ভীর ভাবে তাদেরকে বলল যে শুনেন, আপনারা কিন্তু কেউ ছাদে যাবেন না। তখন বলল কেন, তারাও বেশ একটু যে এই ধরনের একটু কমান্ডিং ভয়েসে কথা বলতেছে, তো বলল যে আপনারা ছাদে যাবেন না, তেনারা একটু সেখানে নাচ গান করেন কিনা। এটা শোনার পরে বধূ আপার আম্মা বললো কেন আমরা যাবো না। এসে লোকটার সাথে বেশ কয়েকটা তর্কাতর্কি হওয়ার সময় কিছুক্ষণের মধ্যে লোকটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হওয়ার পরে বধূ আপার আম্মা আমার বুঝতে পারলেন ব্যাপারটা ঠিক তাই হয়েছে যে ছাদে জিন এসে নাচ গান করে বা কিছু। তারপর তারা ভয়ে আর কোনোদিন ছাদে যায় নাই, ঘটনাটাই এই 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 পর্যন্তই শেষ। আরো আমার কাছে কিছু ঘটনা আছে।
জি,
নেক্সট আমি যাচ্ছি কুমিল্লা ক্যান্টনমেন্টের ময়নামতি ক্যান্টনমেন্টের পরীর পাহাড়। সেখানে আমি ছোটকালে, আমি যখন ক্লাস ওয়ানে পড়তাম, একদিন আমি গাড়িতে করে আমি যাচ্ছিলাম একজন মেজর সাহেবের সাথে, সেই জিপ গাড়ি, এবং এই এলাকাটা খুবই হন্টেড, এবং সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। আমার জীবনে একটাই আমি ভয়ঙ্কর দুর্ঘটনা, পাহাড় থেকে গাড়িটা পড়ে গেছিল, সেই জিপ গাড়ি কুমিল্লা। আমরা তখন কোটবাড়িতে ছিলাম, আমার আপা বারডে ছিলেন, চাকরি করতেন, তো গাড়িটা পড়ে যাওয়ার আমার এখন ভয় ভাবি করা ছিল। গাড়িটা পাহাড় থেকে হঠাৎ করে সাইড করে পড়ে গেল, কিন্তু মানে অলৌকিকভাবে বেঁচে গেলাম, একটা গাছে গাড়িটা আটকে গেল। পরে পরীর পাহাড় সম্বন্ধে অনেক কাহিনী শুনলাম, আর্মির বেশ কিছু অফিসার তাদের ফ্যামিলির কাছ থেকে, আমার এক আত্মীয় ছিল, আমার এক বোন থাকতো, রাত্রে কেউ বেরোতো না ভয়ে। সে একটি মহিলা, একটি সাদা কাপড় পরা একটি মেয়ে, রাত 12টার পর পরীর পাহাড়ে হাঁটত এবং সেখানে কান্নার শব্দ শোনা যেত, এবং ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মহিলা এখানে মারা গেছে অপমৃত্যু, এবং এই কাহিনী এখনো সেখানে সবাই মোটামুটি জানেন, এবং রাত্রে কোন আর্মি অফিসার বা কেউ মুভ করেন না সহজে ক্লাবটা পুরোপুরি।
জি আমরা শুনি, আমরা একটা যদি ছোট ছোট ঘটনা আমরা আরো শুনি
আরো আছে। আমার খালা থাকতেন কুমিল্লা গাঙ্গালিয়া, সেখানে হচ্ছে পাওয়ার স্টেশন কুমিল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সেখানে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ঘটনাটা হচ্ছে 1995-96 সালে। তিনি তার নাম তিনি রাত 3টার দিকে একদিন কোথাও একটা কমপ্লেন ছিল, কমপ্লেন থাকায় তিনি সেখানে গিয়েছিলেন ইলেকট্রিকের ব্যাপারে, পিটিভির ব্যাপারে। তো ইলেকট্রিকের লাইনের কাজ করে অনেক রাত হয়ে যায়, ড্রাইভার কুমিল্লা টাউনে কাছাকাছি থাকতেন, তো উনি ড্রাইভারকে ছেড়ে নিজেই গাড়ি চালিয়ে আসছিলেন। আসার পরে গান জাঙ্গালিয়ার কাছে মেইন রোডের উপর ওনার যে কোয়ার্টার, কোয়ার্টারের ঠিক উল্টা দিকেই রাস্তার উপরে ছিল মসজিদ। মসজিদের কাছাকাছি আসতেই উনি দেখতে পেলেন বেশ লম্বা চড়া এক লোক পাঞ্জাবি পাজামা পরা রাস্তার উপর দাঁড়িয়ে। তিনি গাড়ি থামালেন, গাড়ি থামানোর পর রাস্তা দিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। লোকটি তাকিয়ে হাসছিল মিটি মিটি এবং হঠাৎ করে শুয়ে পড়ল রাস্তায়। বেশ লম্বা চড়া লোক, তিনি বুঝতে পারলেন যে ব্যাপারটা স্বাভাবিক নয়। তারপর তিনি গাড়ি থামিয়ে অনেক কষ্টে গাড়িটি সাইড করে তার জাঙ্গালিয়া কোয়ার্টারের অফিসার্স কোয়ার্টারের পাশ দিয়ে গেট পর্যন্ত গিয়ে আবার তিনি পিছন দিকে তাকালেন। তাকানোর পর দেখলেন সেই লোকটি আবার দাঁড়িয়ে খুব ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে হাসছে, এবং তিনি এই সময় তার তাড়াতাড়ি তিনি গাড়ি নিয়ে আবার ভিতরে চলে আসলেন তার বাসায়। এই ছিল সেই ঘটনাটি। আর আমার কাছে আরেকটা ঘটনা ছিল।
আচ্ছা আমরা তাহলে পরে শুনি সেটা। আপনি আমাদের আরো একজন গেস্ট রয়েছেন এই মাঝখানে, আমরা কিছু এসএমএস পড়ে ফেলি। আমাকে লিখছেন যে রাসেল ভাই আমার আচ্ছা গার্লফ্রেন্ডের বার্থডে, সে ভূত এফএম শুনছে, আপনার গার্লফ্রেন্ডের জন্মদিনের শুভেচ্ছা। সুজন চিটাগং থেকে লিখেছেন যে আচ্ছা এই আজ আজ চরম প্রোগ্রাম হচ্ছে, সেহেরির জন্য আমি ভাত রান্না করছি এবং ভূত এফএম শুনছি। ইথিকা আমাকে এসএমএস করেছেন, তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন সেটা লিখেছেন। তন্তু আমাকে এসএমএস করেছেন, এছাড়া আমাকে এসএমএস করেছেন আবলাজ অমিত, এছাড়াও মনিকা লালমাটিয়া থেকে আমাকে এসএমএস করেছেন, আমাকে রুবাইয়াত এসএমএস করেছেন কাকরাইল থেকে, এছাড়া আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শিরিন ময়মনসিং থেকে, শাপলা আমাকে এসএমএস করেছেন চিটাগং থেকে, কাউসার আমাকে এসএমএস করেছেন ময়মনসিং থেকে, আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও সজীব খুলনা থেকে, আমাকে এসএমএস করেছেন আসিফ বাড্ডা থেকে, কালকে এক্সাম তারপরে তিনি ভূত এফএম শুনছেন, আমাকে এসএমএস করেছেন রাতুল এবং তিনি আমাকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন তার বাবার অনেকগুলো ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো তিনি শেয়ার করতে চান। তো তিনি আমাদেরকে কি ধরনের কিভাবে সেইগুলো শেয়ার করা যেতে পারে সেটা জানতে চেয়েছেন। আমরা প্রতি শোতেই অসংখ্যবার সেটা বলি, আরও একবার বলছি যে আপনি আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ এবং ঘটনাটি সহ আমাদের ইমেইল করুন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, হুইচ ইজ বিএইচ ডাবল ও টি এফ এম অ্যাট দ্য রেট আর এ ডি আই ও এফ ও ও আর টি আই ডট এফ এম। আর এছাড়াও আমাদের এসএমএস করেছেন মাহতাব এবং তিনিও তিনি বলছেন যে ভূত এফএম আমার শুক্রবারের প্রাণ। ইব্রাহিম আমাকে এসএমএস করেছেন চিটাগং থেকে এবং এবং তিনিও আমাদেরকে রমজানের উইশ করেছেন। আচ্ছা এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরও একজন গেস্ট রয়েছেন, তার কাছে শুনবো ছোট্ট একটা ঘটনা যেটা রংপুরের পীরগাছাতে হয়েছিল, সেই ঘটনাটা আমরা শুনবো। প্লিজ আপনি একটু আপনার ঘটনাটা বলেন।
থ্যাংক ইউ রাসেল ভাই। আমার এই ঘটনাটা আমার জীবনের এর একটু আগে ফার্স্ট যে ঘটনাটা বলেছিলাম সেটা অন্তর্বর্তীকালীন একটা ঘটনা। আমি এবং আমার ফ্রেন্ড আমি এগ্রিতে জয়েন করার কিছুদিন পর ওইখান থেকে আমি ডেপুটেশনে স্বরাষ্ট্রতে চলে যাই। তখন আমাদের স্বরাষ্ট্র সচিব স্যার ছিলেন সোমন শিকদার। তো স্যারের আর আমার চাচা ছিলেন দুজন বন্ধু। এই প্রেক্ষিতে আমি আইসিটি ডিপার্টমেন্টে ওইখানে যে সেকশন একটা প্রকল্প বেসিস ছিল আর কি, ওইখানে আমি কর্মরত ছিলাম। ইন দ্য মিন টাইম হঠাৎ করে আমাকে একটা ট্রেনিংয়ে পাঠানো হয় এক হুন্ডি ব্যবসায়ীকে ধরার জন্য। তখন শ্যামলী এবং এসআর যৌথ ভেঞ্চারে ঢাকা কলকাতা শিলিগুড়ি দিয়ে ইন্ডিয়া যাতায়াতের একটা বাস।
আমরা একদম মূল ঘটনা শুনি, আমাদের হাতে সময় খুব কম, মূল ঘটনা চলে
আমি ঘটনায় চলে যাচ্ছি। তো আমার সঙ্গে আমার কলিগ ছিলেন, আমরা রংপুর পীরগাছা তারাগঞ্জ
যেটা আর কি, তো এখানে আমরা শহরে নেমে যাওয়ার পূর্বে গাড়িটা নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়। তো আমরা এখানে নেমে যাই, দিয়ে এখান থেকে সুপারভাইজার আমাদেরকে গাইডদের বললেন যে আপনারা এখান থেকে শর্টকাটে শহরে যেতে পারবেন। তো রাত অনেক হয়ে যাওয়ার কারণে দুটার থেকে আড়াইটা এরকম হবে আর কি, অনেক হয়ে যাওয়ার কারণে আমরা তো কখন কোথাও কিছু পাচ্ছিলাম না, আর প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম। তো এদিকে রাত্রে থাকারও দরকার, হোটেলও খুঁজতেছিলাম। তো রাস্তা থেকে একটু এগিয়ে গিয়ে একটা টিনের দোচালা ঘরের একটা হোটেল পাই অল্প দামে। তো এখানে এক বৃদ্ধ বয়স্ক ভদ্রলোককে পাই, তাকে জিজ্ঞাসা করাতে যে চাচা এখানে থাকার কোনো ব্যবস্থা আছে? তো বললেন যে বাবা থাকার ব্যবস্থা এখানে যা আছে, তা তোমাদের মতো ছেলে এখানে থাকতে পারবে কিনা আগে দেখো, যদি থাকতে চাও তো থাকতে পারবে। তখন আমরা দেখে মোটামুটি রাতটা কাটার জন্য 100 টাকা দিয়ে দুজন দুটো সিট নিয়ে নিই। তো খাবারের কথা জিজ্ঞাসা করে তিনি বললেন যে বাবা খোলা আছে কিনা জানি না, তোমরা একটু সামনে গেলে হোটেলটা পাবো। তো আমরা প্রায় 1 কিলোর মতো, 1 কিলো সামথিং না হলো একটু কম হবে আর কি, এরকম হাঁটার পর ওইখানে নীল ফার্মারির একটা নেম প্লেট রাস্তা, যে সাধারণত আমরা নেম প্লেট গুলো পাই এত কিলো পর বা এত কিলো ডিস্টেন্সের যে নেম প্লেট গুলো পাই, ওইখান থেকে বাম দিকে একটা রাস্তা ক্রস করে চলে গেছে। তো ওইখান থেকে আমরা কিছু আলো দেখতে পাই, আলো দেখাতে যেমন চাচা বলেই দিয়েছে যে বাবার সামনে হোটেল। আমরা ওইখান থেকে প্রায় অনেক দূর হেঁটে যাওয়ার পর, 10-15 মিনিট হেঁটে যাওয়ার পর মানে আমাদের কাছে পরবর্তীতে মনে হলো যে আমরা যত এগোচ্ছিলাম আলোটা তত পিছিয়েছিল। তারপর যে হোটেলটা গিয়ে পাই, সবগুলো হেরিকেনের আলো দিয়ে সাজানো ছিল এবং রঙিন কাগজ দিয়ে মোড়ানো ছিল। অনেক লোকজন ছিল, বাইরে চুলো ছিল, আগুন জ্বলতেছিল, রুটি ভাজা হচ্ছিল, পরোটা ভাজা হচ্ছিল, হোটেলের ভিতরে একটা গ্যালারিতে মিষ্টি ছিল, বাইরে বসে লোকজন চা খাচ্ছে, ভিতরে ভাত খাচ্ছে। তো যাই হোক, আমি গিয়ে বললাম যে কি খাব, তো বললো যে রাত্রিবেলায় ভাত টাত না খেয়ে আমার রুটি খাব। রুটি খাওয়ার কথা বললাম, উনি আমাদেরকে ওয়েটার আমাদেরকে ওয়েট করতে বললেন। আমরা ওয়েট করতেছিলাম খাবারের জন্য। জিজ্ঞাসা করলাম বাবা খাবারের সঙ্গে কি কি আছে, মাংস ছাড়া আর সবই বললো। মাংস কথা যখন জিজ্ঞাসা করলো বললো মামা এখানে রান্না হয় না। তো যাই হোক, আমরা ডিম এবং সবজি দিয়ে রুটিটা খাওয়া শুরু করি, তারপর চা খাই। চা খাওয়ার পর আমাদের কাছে সিগারেট ছিল, তো আমরা সিগারেট জ্বালানোর জন্য ম্যাচ ছিল না আমাদের কাছে। তো ওইটাকে ম্যাচের কথা বললি, বাবা একটু আগুন দেওয়ার ব্যবস্থা কর। তো বলে যে মামা সরি, কিছু মনে করবেন না, হোটেলে এখানে আমাদের সিগারেট খাওয়া যাবে না। তো বললাম যে ওপেন একটা হোটেল এবং সোনের ছাউনি দিয়ে সোনের বেড়া দিয়ে, কিন্তু পরিবেশটা খুব, এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল, আর লাইটিংটা ছিল সবচাইতে মারাত্মক, এটাই আমাদের কাছে সবচাইতে মানে খুব বিউটিফুল লাগতেছিল। তো ঠিক আছে, সিগারেট খাওয়া যাবে না, আমরা বাইরে বের হয়েছি, খাবারের বিল দিলাম, বিল দিয়ে ভাঙতে টাকা নিলাম। ভাঙতে টাকা নিয়ে আমরা হোটেল থেকে একটু দূরে এসে সিগারেট জ্বালাইলাম। সিগারেট জ্বালিয়ে তারপর আমরা হেঁটে এসে যেখানে আমরা থাকার জন্য চাচাকে বলে গিয়েছিলাম, তো এখানে এসে রাত্রিটা শেষ করি। ওরা 8টার দিকে ঘুম থেকে উঠি, ওঠার পর রাস্তায় এসে দেখি আমাদেরকে গাইড সুপারভাইজার আর কি যেখানে নামিয়ে দিয়ে গেছে সেটা রংপুর শহর। তো দূরের কথা, রংপুর শহরে যেতে হলে ওখান থেকে আরো অনেক যেতে হবে এমন একটা জায়গায়, খুবই ছোটখাটো একটা বাস স্ট্যান্ড। চাচাকে বলি যে চাচা আমরা তো রাত্রিবেলা ওইখানে গিয়ে খেয়ে আসলাম, এখন সকালবেলা কি ওখানে খাবার পাওয়া যাবে কিনা, যেহেতু রাত্রে পাওয়া গেছে। আবার থিঙ্কিং হলো যে হয়তো অনেকটা সময় রাত্রিবেলা হোটেলগুলো চলে, এখানে তো অনেক যাত্রী টাত্রী নামে। তো বলে যে হ্যাঁ বাবা, হোটেল তো রাত দিন 24 ঘন্টা খোলা থাকে। তারপর আমরা যাই, যে আমাদের মেমোরিতে এটা ছিল যে আমরা একটা ইয়া পার করে চলে গেছি যেটা পাশ দিয়ে, যেটা আমি একটু আগে বলেছি যে রাস্তায় যে দূরত্ব মাপার একটা সিগন্যাল দেওয়া থাকে, তো এটার পাশ দিয়ে আমরা 1 কিলো হাঁটার পর যখন আমরা কোনো কিছু পাচ্ছিলাম না তখন আরো হাঁটতেছিলাম, আস্তে আস্তে ঘন জঙ্গল বাঁশঝাড়গুলো চলে আসতেছিল। একটা ভদ্রলোক খালি গায়ে লুঙ্গি পরা, মাথায় কিছু বাঁশের
মানে লাঠি নিয়ে আসতেছিলেন জ্বালানি কাঠের জন্য। তো তাকে জিজ্ঞাসা করলাম যে মামা এখানে কালকে রাত্রিবেলায় আমরা এই টাইমে এখানে একটা হোটেল পেয়েছিলাম, আর একটা সামনে মনে হয় আমাদের কাছে যা মনে হয়েছিল। উনি আমাকে যে জবাবটা দিলেন এবং আমাদেরকে যেখানে নিয়ে গেলেন এখানকার ওই এলাকার চেয়ারম্যান, তো ভদ্রলোক আমাদেরকে বললেন যে বাবা যারা এই এলাকায় প্রথম নতুন আসে তারাই শুধু এই হোটেলটার সন্ধান পায়। আসলে অ্যাকচুয়ালি এখানে হোটেল বলে কিছু ছিল না, কখনো নেই, কিন্তু এই জিনিসটা অনেকের চোখে পড়েছে। ওই চেয়ারম্যান সাহেব একই বক্তব্য সবাইকে দিয়েছেন, তে আমার ওই ফ্রেন্ডকেও দিয়েছে, মাকেও দিয়েছে। ওকে, এটা ছিল আমার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ছোট ব্রেকে যাবো এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। ইন্টারিম টাইম আপনারা আমাকে এসএমএস করতে পারেন, লিখে ফেলুন SHOUT আউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। স্টেট ইউনিভার্সিটি ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি চলছে, ফুট এফএম হন্টেড বাই এয়ারটেল। আর ঘড়িতে সময় এই মুহূর্তে রাত 1:31। আমার কাছে আরো একটা ঘটনা আছে, সেই ঘটনা আমি পড়ে ফেলতে চাই। আমাকে লিখেছেন যে রাসেল ভাই কেমন আছেন, আমি এখন যে ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি আমার গ্রামের বাড়ির ঘটনা। এই ঘটনাটি আমি শুনেছি আমার গ্রামের এক মোটরসাইকেল ড্রাইভারের নিকট, তিনি এখন আর গাড়ি চালান না। উনি তখন রামপাল মংলা সড়কে মোটরসাইকেল চালাতেন। একদিন রাত 11:30 রামপাল থেকে একজন যাত্রী নিয়ে মিঠাখালী নামক স্থানে তিনি যাচ্ছিলেন। পথের মাঝে একটি স্কুল ছিল এবং সেই স্কুলটি পথের মাঝখানে একটি স্কুল ছিল এবং তা ওই স্কুলের সামনেতে যাওয়ার সময় দেখল যে ওই স্কুলের মাঠে অনেক লোক, তারা কৌতূহলী হয়ে গাড়ি থেকে নামল এবং একে অপরকে জিজ্ঞেস করলো এত রাতে এখানে এত লোক কিসের। তখন তারা ওই লোকগুলোর কাছে গেল এবং গিয়ে দেখলো সেখানে একটি খাটিয়ার ওপর একটা লাশ শোয়ানো। তখন তারা বুঝতে পারলো এত লোক এখানে মৃত লোকটির জানাজার জন্য এসছে। তখন ড্রাইভার কৌতূহলী হয়ে লাশটার মুখ দেখার জন্য সাদা কাপড় দিয়ে ঢাকা মুখটা খুলে দেখল এবং সাথে সাথে ঘটল অসম্ভব ঘটনা, যে লোকটি মারা গেছে সেই লোকটির মাথা নেই। তখন সে তার লোকটির দিকে তাকালো এবং কিন্তু আশেপাশে, এবং লোকটির দিকে তাকানোর পরে যখন মাথা তুললো তখন দেখলো যে আশেপাশে কেউ নেই। রাত তখন 12টা হবে, ওই স্কুল মাঠে তখন সে একা এক খাটিয়ার সামনে মাথাবিহীন লাশ নিয়ে একা একা দাঁড়িয়ে আছে আর কি, এবং সাথে সাথে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এবং সকালে জ্ঞান ফেরার পর সে দেখলো যে ওই মাঠে ওই স্কুলের সামনে একটি বাড়ির উঠোনে তিনি আছেন এবং তার আশেপাশে অনেক লোক। তিনি তখন ওই বাড়ির লোকজনের কাছে জিজ্ঞেস করলেন যে আমি এখানে কেন। তখন তারা বলল যে আপনাকে ওই স্কুল মাঠে পড়ে থাকতে দেখা গেছে, আমরা আপনাকে ওইখান থেকে বাসায় নিয়ে এসেছি। পরে তিনি আর কাউকে কিছু না বলে ওইখান থেকে চলে যান। এই ছিল ঘটনা এবং আপনাদের ইমেইলের মাধ্যমে আমি আরো, মানে তিনি আরো ঘটনা তিনি বলছেন যে আমার আরো ঘটনা আছে, আমি সব আপনাদের ইমেইলের মাধ্যমে জানাবো, কারণ বাগেরহাট থেকে এসে ঘটনাগুলো শেয়ার করা সম্ভব নয়। অবশ্যই আমরা আপনার ইমেইলের অপেক্ষায় থাকবো। আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে এবং তার কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা শুনে ফেলবো। বাবু ভাই প্লিজ, আপনার যে আরেকটা ঘটনা বলেন যে আছে সেই ঘটনাটা আমরা শুনে ফেলি।
এটা একটু বড়, হ্যাঁ ছোট আছে, বড়টা দিয়ে শুরু করি নাকি?
আমরা একটাই শুনবো এখন, মানে সেটা মানে বড়,
হ্যাঁ ওটাই শুনি।
ঠিক আছে
ঠিক আছে। এটা আমেরিকার ঘটনা, ইউনাইটেড স্টেটস এর। হ্যাঁ, তো আমি মানে স্থানকাল পাত্রটা চেঞ্জ করে দেবো, যেহেতু একজন পার্সোনাল ব্যাপার। আমার পরিচিত একটা কাপল ছিল আর কি, তো উনি কাপল আর কি, যখন যে ভাইয়ের কথা বলছি, উনি যখন বিয়ে করে বাংলাদেশে আসে, বিয়ে করার পরে উনি আমেরিকায় নিয়ে আসে ওয়াইফকে। তো ওনার জীবনে কিছু সমস্যা সৃষ্টি হয় তখন। তো একদিন যেটা হয় আর কি, উনি ভাবিকে নিয়ে বাইরে গিয়েছিলেন, তো বাইরে বসে ডিনার করলেন এক জায়গায়, জায়গাটা ছিল ওপেন, মানে সি বিচের কাছে আর কি। তখন থেকে আসার পরই ভাবি বলে যে ওনার খারাপ লাগছে, ডিনার করে আসার পর থেকে শি ফিলস ব্যাড, মানে কেমন ড্রাউজি লাগছে, এবং উনি নাকি প্রচন্ড বাতাস ফিল করছিলেন গায়ে, তারপর থেকে ওনার এরকম লাগছে। আচ্ছা, তো ফলোয়িং ডেতে একদিন রাতের বেলা আর কি, একদিন রাতে ওই ভাই ঘুমিয়েছিলেন, ঘুম থেকে যখন উঠেন হঠাৎ দেখে ভাবি পাশে নেই।
আচ্ছা,
তো উনি একটু অবাক হয় মনে হয় যে রেস্টরুমে যেতে পারে বা সামথিং। তো উনি বেশ কিছুক্ষণ শুয়েছিলেন, তো উনি ব্যাক করছে না। উনি রুম থেকে উঠে, বেড থেকে উঠে উঠে হেঁটে যায়, হেঁটে যে ওনার একটা করিডোর ছিল, করিডোর রেস্টরুম, তার পাশে লিভিং রুম আর কি। উনি দেখে লিভিং রুমে ভাবি বসা সোফার মধ্যে, সোফার মধ্যে বসা, মাথাটা নিচে দিয়ে বসে আছে চুপচাপ। উনি কাছে দেয় ডাকে, কিছু শুনে না। একসময় দেখে ভাবি তাকায় ওনার দিকে, ঘরটা কিন্তু অন্ধকার বেশ, এই অবস্থায় মানে লাইট জ্বালানি এটি অস্বাভাবিক। তো ভাবি তাকায় ওনার দিক থেকে হাসছেন। তো উনি বলছে তুমি কি করো? ভাবি কোনো উত্তর দিচ্ছে না, রিপ্লাই দিচ্ছে না। তো ভাবির হাতের মুঠের মধ্যে চাল।
আচ্ছা,
উনি চাল চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর হাসতেছেন, কোনো রিপ্লাই নাই। উনি অনেকবার জিজ্ঞেস করে, তো ভাবি হাসতেছে এবং হাসির সাউন্ড আরো বাড়তেছে ধীরে ধীরে। উনি কিছুটা একটু ভয় পেয়ে যায়, দেখবেন আপনি গভীর রাতে যদি কেউ হাসতে থাকে কোনো কারণ ছাড়া, বিশেষ করে আপনার অপোজিট জেন্ডার, একটু আপনার মানে অসুবিধা লাগে, মানে অস্বস্তি লাগে আর কি। উনি ভাবিকে জোর করে টেনে নিয়ে আসে, এনে শুয়ে দেয়। তো শুয়ে থেকেও ভাবি কিন্তু হাসতে থাকে, খুবই হাসতে থাকে। তো উনি খুব ফ্রিক আউট হয়, চেষ্টা করে যে একসময় থামে কিনা। তো ভাবি ওনাকে শুয়ে শুয়ে বলতেছে আমি কিন্তু চলে যাব। তো বলছে তুমি চলে যাও মানে কোথায় চলে যাবো? আমি চলে যাব, যেখানে যাও সেখানে চলে যাব। এনিওয়ে তো উনি খুব ভয় পায়, এক পর্যায়ে উনি শুয়ে থেকে ঘুমায় যায় আর কি। তো উনি পরদিন সকালে ওঠার পর ভাবিকে জিজ্ঞেস করে যে তুমি এরকম করছো কেন? বলে না আমি কিছুই করিনি। বলে তুমি চাল খেয়েছো, তুমি এরকম কথা বলছো আমাকে? বলে কিনা আমি এগুলো কিছুই করিনি। মানে ভাবি এটা বলে আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কথাগুলো তখন তো মানে সেলফোনটা এইভাবে মানে এখন মাল্টিমিডিয়া যেরকম ওরকম হয়নি আর কি। বলে আমি যেভাবে পারি ওয়াকম্যান পেলো রেকর্ড করে রাখবো, তুমি যদি এরকম কিছু করো পরে। এনিওয়ে তো উনি ভাবে ভাবি দুষ্টুমি করছো ওনার সাথে এরকম মানে। তারপরে দু তিন রাত ঠিক আছে, আরেকদিন রাতে উনি হঠাৎ করে দেখে ভাবি নাই বাসায়। তো ভাবি বের হয়ে গেছে, বাসায় নাই, মানে বাসায় নেই উনি, বা ভাবিকে ফলো করতে উনি দেখে গেট খোলা, গেট খোলা দিয়ে যায় বাসার পেছন দিয়ে, যে ওনার বাসার একটু দূরে উডস ছিল কিছু আর কি, গাছপালা।
আচ্ছা,
যে দেখে ভাবি ওই গাছপালা ওইখানে, আর ওই এখানে কিছু বেঞ্চ আর পার্কের মতো ছিল আর কি, বেঞ্চের মধ্যে বসে আছে সেই ময়ে। উনি যায় হেঁটে যায়, যে আবার ওই ভাবিকে বলে কি ব্যাপার তুমি বসে আছো? এবার ভাবি ওনাকে বলতেছে যে তুই বাসায় যা, তুই একদম তুই বাসায় যা, তুই আমাকে ফলো করবি না, যদি ফলো করিস তাহলে তোর খবর আছে। উনি এবার খুব ভয় পেয়ে যাবেন, মানে ভাবি যে কথা বলতেছে মানে খুব রাফ যেভাবে উনি কথা বলে সেরকম না, এবং যথারীতি তাকে ভাবির হাতের মধ্যে যে চাল আছে, চাল খাচ্ছে। And that point he got really scared, but উনি ভাবিকে টানে, হাত টানে। তো ভাবি ওনার সাথে টানাটানি করে, দেখে ভাবির গায়ে প্রচন্ড শক্তি, মানে যেরকম শান থাকে সেরকম না। তো তারপরে এক পর্যায়ে উনি টেনে নিয়ে আসতে সমর্থ হয় বাসায়, এবং ভাবি এখানে চিল্লাচিল্লি করে, ওনাকে গালাগালি করতে থাকে। তো উনি জোর করে এনে ওনাকে বাসায় রাখে, ঢুকায় দেয় ঘাটের মধ্যে, মানে শোয়া দেয় জোর করে। এবং এক পর্যায়ে ভাবি ওরকম চিল্লাচিল্লি করতে করতে দেখ ঘুমায় গেছে আর কি। নেক্সট ডে তো যথারীতি উনি জিজ্ঞেস করে, ভাবি অস্বীকার করে। ওনার রেকর্ড করার চান্স হলে উনি যেটা করেন, একটা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে এই বিষয়ে, যে এরকম এরকম হচ্ছে। সাইকিয়াট্রিস্ট বলছে যে তোমার ওয়াইফের সম্মত স্লিপ ওয়াকিং এর অভ্যাস আছে, তো তুমি ওকে কন্ট্রোল করো, আর তুমি এক কাজ করো, রাতের মানে বাসার দরজাটা লক করে রেখো তুমি, তাহলে দেখবা যে থিংস উইল ওয়ার্ক আউট, শেয়ার বেরোতে পারবে না, এবং এটা যদি তুমি তাকে নিয়ে আসো আমি আই উইল ইউ নো ট্রিট হার। তো উনি বাসায় এসে যথারীতি ভাবিকে বলে কথাগুলো, যে তোমার মনে হয় এরকম স্লিপ ওয়াকের প্রবলেম আছে অথবা সাইকোলজিক্যাল। ভাবি খুব রাগ করে, আমার সাইকোলজিক্যাল মানে তুমি প্রমাণ করো যে আমার কিছু আছে। এনিওয়ে তো প্রমাণ তো করা যায় না। এরপরে আরেক রাতে আর কি সেম থিং, ভাবি নাই, উনি হেঁটে যায় লক খোলা দরজা, উনি কিন্তু দরজা লক করে দিচ্ছে, বোল্ট লক, ভাবি নাই। তো উনি ওই হেঁটে হেঁটে সেম জায়গাতে ভাবিকে পায়। এইবার উনি যাওয়ার সময় যেটা দেখে, যে ভাবি যেখানে বসেছিল দূরে ভাবির থেকে কাছাকাছি একটা ছায়ার মতো বেশ লম্বা একটা মানুষ
আছে,
দাঁড়ায় আছে, মানে হিজ টল, হ্যাঁ টল লম্বা। এবং উনি প্রথমে রাগ করে কে এটা, কাছে যে দেখে কেউ নাই।
আচ্ছা,
এবং ওই সেম থিং, ওই ভাবি একই ভাব ওনার সাথে এরকম বিহেভ করে, উনি টেনে নিয়ে আসে বাসার মধ্যে। এনে উনি তখন প্ল্যান করে যে না আমি এই বাসাটায় কোনো সমস্যা থাকতে পারে, কারণ ওখানে তো আপনি এরকম হুজুর টুজুর খুব পাওয়া যায় না। উনি যেটা করে, ভাবিকে ওই ওনার এলাকা থেকে প্রায় 78 মাইল দূরে আরেকটা ওনার রিলেটিভের বাসা আছে, ওখানে রেখে আসে।
আচ্ছা
আচ্ছা, বাসায় এসে যেদিন উনি বাসায় শোয় একা রাতে, ঠিক ওই যে যেরকম সময় ভাবে উঠে যায় আর কি, রাত্রে ধরেন দেড়টা দুটো সময়, এই সময় ওনার বেডরুমের থাপ করে খুলে যায়, মানে একদম খুলে গেছে। উনি লাফ দিয়ে উঠছে বিছনার থেকে, উঠে দেখেছে কি রে দরজা খোলা কেন, কে খুললো দরজা। উনি আসে, এমনি এসি ছিল চিল, বাসার মধ্যে এসি চালা রাখে, এসি চিল ছিল, মানে এক্সট্রিম রকমের চিল ঘরের ভিতরে, দরজা খোলা ঠান্ডা ঘরের ভিতরে, দরজা খুলে উনি উঠে উঠে যে হাঁটতে যায় দেখে বাথরুমের দরজাটা লেগে গেছে, বাথরুমের দরজাটা মানে উনি কেউ লাগাই দিল, এবং বাথরুমের মধ্যে মনে হচ্ছে যে শাওয়ার অন করতেছে, কেউ গোসল করতেছে, এবং উনার মনে হচ্ছে ভাবি ওখানে গান গাচ্ছে। এবং উনি ওই দরজার সামনে দাঁড়ায়, উনি ডাক দেয়, ভাবির নামটা বললাম না, এসে পড়ছিল আর কি, ডাক দেয়, এবং ওখান থেকে ভেতর থেকে মনে হচ্ছে ভাবি ওনাকে রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ কি কি ব্যাপার, হ্যাঁ ডাক্তারছো কেন। এই পর্যায়ে মারাত্মক ভয় পায়, উনি বাসার থেকে হেঁটে বের হয়ে যায়, বের হয়ে যায় উনি বাইরে দাঁড়ায় থাকে, এবং উনি যেখানে দাঁড়ায় ওখান থেকে ওই যে গাছের যেখানে ভাবি বসে থাকতো জায়গাটা দেখা যায়, দেখে যে ওই যে যে একটা বেঞ্চের উপর ভাই বসতো ওটার সামনে ওই যে লম্বা যে একটা উনি অবয়ব দেখছে, দেখ ওটা দাঁড়ায় আছে ওখানে।
আচ্ছা,
তো ওই জিনিসটা উনি দেখে, তো দেখার পর উনি চরম ফ্রিকড আউট হয়, উনি আর কিছুই করার নাই, উনি বাসার বাইরেই থাকেন ভোর পর্যন্ত, এবং পরে বাসায় ঢুকে, বাসায় ঢোকার পরে উনি তখন মনে হয় কারোর সাথে এটা আলাপ করা দরকার, তো ওনার এক ক্লোজ ফ্রেন্ড আছে তার সাথে আলাপ করে, তো ক্লোজ ফ্রেন্ড ওনাকে ওখানকার কাছাকাছি ঠিক না মানে বেশ কিছুটা দূরে একটা মসজিদ আছে, মসজিদে মানে ইন্ডিয়ান একজন হুজুর ছিল আর কি, তারকে কথা বলে, তো হুজুরকে উনি যায় যোগাযোগ করে নিয়ে আসে, তো হুজুর বলে যে আপনার ওয়াইফ সম্ভবত প্রজেস্ট হচ্ছেন, আর আমার মনে হয় যে উনি মানে সন্তান সম্ভবা, এবং এই কারণে কোনো একটা কিছু ওনাকে প্রজেস্ট করছে, আপনাকে বাইরে কোথাও গিয়েছিলেন, তো বলে যে হ্যাঁ আমি এরকম এরকম গেছিলাম, সম্ভবত ওখান থেকে উনি পজিটিভ এসেছে, তো উনি বলে যে আপনি তাবিজ নিয়ে যান আমার কাছ থেকে, ওটা আপনি মানে ওনাকে পড়ায় দিবেন, আর এই বাসাটা ছেড়ে দেন, এই বাসাটাতে আরো আপনাদের সমস্যা বেশি। এনিওয়ে উনি তাবিজ নেয় হুজুরের কাছ থেকে, এবং তাবিজটা নিয়ে উনি ভাবির কাছে যখন যায় যে ওটা পড়াতে যায়, ভাবি নর্মালি প্রথম দেখে দেখে বলে তাবিজ টাবিজ আমি পড়বো না, এবং তখন ওই বাসায় যার কাছে রাখছিল ওনার যে রিলেটিভ সেখানকার যে মানে মহিলা ছিল তিনি বললেন দেখেন ভাইয়া কি বলবো আমাদের বাসায় কালকে একটু অসুবিধা হয়েছে, ভাবি এখানে ছিল আমরা মানে ওখানে গেছি ওই যে রুমে ভাবি থাকে, রাতের বেলা মনে হলো ভাবি নাই, আর আমাদের এই দরজা যে লাগানো এটা লাগানোই ছিল, তারপরে রাতের বেলা ওই রুম থেকে অনেক উদ্ভট উদ্ভট শব্দ করছে ভাবি, মানে ভেরি স্কেয়ারি, আপনি এটা মানে যেভাবে হোক করেন। ফাইনালি উনি অনেক কষ্টে ভাবিকে বোঝাতে সক্ষম হয় তাবিজটা পড়াতে, এবং পরে এবং পড়ার পরে ওই ফলোয়িং নাইটগুলো ওইখানে খুব নর্মাল ছিল আর কি।
আচ্ছা,
এইখানে ওই যে ভাই যখন ব্যাক করছে, ভাইয়া ব্যাক করছে যখন ওই বাসায়, সেই বাসায় কিন্তু উনি ওই দুই তিন দিন এই সেম টাইপের এই যে এই সমস্যাগুলো ওনার ঘটছে, ওনার জানলার মধ্যে কেউ নক করতেছে জোরে, তারপর একটা বিড়াল, উনি বিড়াল দেখতো বাসার সামনে, একটা না দুই তিনটা বিড়াল দৌড়াদৌড়ি করতো বাসার সামনে, এবং দৌড়াদৌড়ি করতো এবং জোরে জোরে ডাকতো, হ্যাঁ, আর এই গেট খোলাটা প্রায় হতো, ওনার বেডরুমের দরজা খুলে যেত, ক্লোজেটের দরজা খুলে যেত, ক্লোজেটের দরজা কিন্তু খোলা খুব কঠিন রাসেল ভাই, দেখুন মানে বেশ ই থাকে আর কি, অনেকটা হিঞ্জের মতো, সেটা আস্তে করে খুলে এরকম হয়ে যেত, মানে ভেরি স্কেয়ারি। তো উনি ফাইনালি যেটা করে ভাবি করে ওই বাসায় ব্যাক করার না, উনি উনি ওই বাসা ছেড়ে দেন,
ছেড়ে দেন,
ছেড়ে দিয়ে উনি পরে চলে যান ওখান থেকে, লিজের টাকা টুকা রেখে দেয় ওরা, তারপরে চলে আসে। তো আল্লাহর রহমতে ভাবি আস্তে আস্তে নর্মাল হয়ে যায়, তাবিজটা রাখে এবং বলে তাবিজটা কখনো খুলতে না, এবং পরে ফাইন্ড আউট করে যে আসলেই ভাবি প্রেগনেন্ট ছিলেন ওই সময়।
আচ্ছা, তার মানে এই এই ঘটনাটা ওইখানেই শেষ হয়ে যায় যে বাড়িটা চেঞ্জ করে
এবং মোটামুটি ঠিক হয়ে যায়।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা বেশ কিছু SMS পেয়েছি, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই। আমাদের জাতিশ বার্মন SMS করেছেন এবং তিনি বলছেন যে বাবু ভাইয়ের ঘটনা শুনে ভয় লেগেছে। শাকিব আমাদের SMS করেছেন এবং তিনি ভূতের সুন্দর অনেক পছন্দ করেন এটা জানিয়েছেন। আমাদেরকে জাওয়ালা SMS করেছেন, এছাড়া আমাদেরকে SMS করেছেন বিপ বিপ্লব মিরপুর থেকে, আমাদেরকে আশিক চিটাগং থেকে SMS করেছেন, মুরাদ ময়মনসিং থেকে SMS করেছেন, জুবায়ের আমাদের SMS করেছেন, SMS করেছেন টিপু, SMS করেছেন মোহাম্মদ মামুন চট্টগ্রাম থেকে, মুস্তাকিম রাজশাহী থেকে SMS করেছেন, MD আলামিন আমাদেরকে SMS করেছেন, রিচি চৌধুরী আঁচল আমাদেরকে মতিঝিল থেকে SMS করেছেন, অনিল আমাদের SMS করেছেন, MD আলামিন SMS করেছেন, SMS করেছেন জয়, এছাড়াও MD কাজল আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন মোহাম্মদ ওয়াহিদ সহ আরো অনেকে। আমরা চলে যাব ছোট্ট একটা ঘটনায়, আমাদের হাতে সময় খুব কম, আমরা একটা ঘটনা শুনবো। প্লিজ আপনার ঘটনাটা বলবেন, তার আগে নামটা বলে ফেলবেন, আরেকবার বলতে হবে নামটা।
আমার নাম আবু রায়হান আল মামুন।
ওকে, আমরা শুনে ফেলি ঘটনাটা।
হ্যাঁ, আমার জীবনে একটা মনে রাখার মতো একটি ঘটনা, গাজীপুরে একদিন সালটা ছিল 1992। আমি একাই গাজীপুর ন্যাশনাল পার্ক, যেটা ভাওয়াল ন্যাশনাল পার্ক, সেখানে গেলাম। আমার একটু ভ্রমণের শখটা বেশি ছিল, এখনো আছে। তো আমি জঙ্গলের ভিতর ঢুকে পড়লাম, যেখানে সাধারণত লোকজন যায় না। একা একা যাওয়াটা একটু আসলে রিস্কি। তো আমি বেশ 1 কিলোমিটার ভিতরে ছিলাম। যাওয়ার পর আমি দূর 12টা হবে তখন টাইম, আমার পকেটে টাকা ছিল কম, মানে আসলে তখন ছাত্র, বেশি একটা আমাকে হয়তো চাইতে পারি না। তো 12টার পর আমি জঙ্গলের ভিতর ঘুরছি ঘুরছি অনেক দূর চলে হঠাৎ করে একটা বয়স্ক মানুষ, একটা লুঙ্গি পরা, গায়ে গেঞ্জি এবং কাপড় তার গেঞ্জি ছেঁড়া এবং তার হাঁটু কাটা, লোকটি আমার সামনে এসে দাঁড়ালো। বললো, বাবা আমার তো এক্সিডেন্ট করছে, আমার দেখো অবস্থাটা। দেখলাম যে রক্ত ভাসছে শরীরে, আমি দেখেই আতঙ্কিত হয়ে পড়লাম। আমি বললাম কি করা যায়, এখানে তো কোনো ডাক্তারও নাই, কোনো ডিসপেন্সারিও নাই, অনেক কিভাবে আমি হেল্প করতে পারি। আমি বললাম এখানে কি করা যায়, আমি বলে তাকাইলাম। আমি বললাম আপনার বাড়ি কোথায়? বললাম আমি সিঙের 30 সালে। আমি বললাম এত দূর থেকে এখানে আসছেন? এখানে আসছে না, এখানে অ্যাক্সিডেন্ট। আমি পকেটে হাত দিলাম টাকার জন্য, হাত দিয়ে পকেটে মানি ব্যাগ দেখতেছি বা কিছু করতেছি, সামনে আশেপাশে কোনো লোক নাই। হঠাৎ করে কিছুক্ষণের মধ্যেই লোকটা অদৃশ্য হয়ে গেল। আমার সব সময় আফসোস যে এই লোকটার আমি কথাও বলতে পারলাম না লোকটার সাথে, লোকটা কিভাবে অদৃশ্য হয়ে গেল এই জঙ্গলের ভিতর দিয়ে। আসলে একটা অলৌকিক ঘটনা। আর নেক্সট যে ঘটনা বলতেছি, সেটা আমারই বাড়ির প্রতিবেশী, ওনার দেশের বাড়ি বরিশাল পিরোজপুর মঠবাড়িয়ায়। ঘটনাটি আমি বলছি, তার নানার বাড়ির কাছেই, তার বাপের মানে দাদার বাড়ির কাছেই নানার বাড়ি। তো তার বয়স তখন 10 বছর হবে। তার এক ভাইকে নিয়ে সে একটা নদী পার হয়ে, নদী মানে খাল, সাকো গ্রামে, সেটা পার হয়ে যেতে হয় নানা বাড়ি। তো বাসা থেকে শখ করে একদিন যাচ্ছিল কাছাকাছি, তো সন্ধ্যা হয়ে গেছে ঠিক এই টাইমটা, তখনও অন্ধকার নামে নাই। দুই ভাইকে নিয়ে সে সাঁকোটা পার হচ্ছিল, যেই সাঁকোটার মধ্যে গেল, নদীতে ছিল ভীষণ স্রোত, তখন বর্ষাকাল। ঠিক সাঁকোটা ওঠার পরপরই দেখা গেল বেশ বড় সাঁকো, কে যেন সাঁকোটা ধরে ধরে নাড়াচ্ছে। সে তখন তার ভাইকে জিজ্ঞেস করলো, তুই কি নাড়াচ্ছিস এইভাবে সাঁকোটা? কয়, না আমি তো কিছু করলাম না। দেখা গেল না, সে তো নাড়াচ্ছে না, সে তো তার পাশেই আসছে। তো ভয়ঙ্কর ভাবে পড়ে গেলেই কিন্তু সর্বনাশ হতো, এই নদীতে কিন্তু সাঁতার কেটে পার হওয়া সম্ভব না। তো যাই হোক, দুজনে হাত ধরাধরি করে বহু কষ্টে সাঁকোটা পার হলো, বহু কষ্টে। মানে কি, নর্মালি হয়তো 2 মিনিটের ব্যাপার, সেখানে হয়তো 10 মিনিটের মতো লাগলো। পার হওয়ার পর দেখতে পেলো আরেকটি ঘটনা, একটি গাব গাছের সামনে আসলো এবং চারিদিকে ছিল বেশ জঙ্গল। গাব গাছের উপরে বেশ একটা জোরে একটা বাতাস, এবং আশেপাশে কোথাও নেই, শুধু গাব গাছের উপরে এই এলাকাটা শুধু বাতাস এবং বেশ বেশ ঝড়ের মতো একটা ইয়ে। এটা দেখেই তারা কিছুটা ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পর তারা অনেক কষ্টে এলাকাটা অতিক্রম করলো দুজনে, এবং সে ছিল সাহসী, সে কোনোভাবে ভয় পায় নাই, কিন্তু দোয়া পড়তে পড়তে আসলো। তারপরে যেই গাব গাছটা অতিক্রম করার পর, বেশি দূর না, সামান্য একটু দূরে তার নানার বাড়ি, সেই গাব গাছ থেকে ভিতরের ওদিক থেকে ঢিল মারছিল, কে বড় বড় ঢিল, ঢিল আসার পরে আশেপাশে ঢিল পড়ছে। কিন্তু সে অনেক কষ্টে দুজনে পালিয়ে আসলো এবং নানার কাছে আসলো। নানার বাড়িতে ঢোকার পর তারা দুজনই বেশ মৃত সন্তুষ্ট, নানাকে সব ঘটনা খুলে বলল। তারপর নানা তাদেরকে একটু শুশ্রূষা করলেন, শুশ্রূষা করার পরে বলল, তোরা যে আসলি এত রাত্রে, মানে সন্ধ্যার পর এই টাইমে আসা ঠিক না, এই এলাকাটা বেশ সময় অনেক সময় এখানে মানুষ বিপদে পড়ে, এবং এখানে একটা শ্মশানঘাট ছিল এককালে, এখন নাই, এই এখানে এই তারা ইয়ে করে, মানে এই ধরনের উপদ্রব হচ্ছে, এটাই ছিল।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতে আজকে আর সময় নেই, আমরা শেষ করব। এবং আমাদের কাছে যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, এতক্ষণ ধরে আমাদের সাথে বিভিন্ন ঘটনাগুলো শুনলেন এবং SMS পাঠালেন, তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দিনের শুরুটা খুবই খারাপভাবে আজকে হয়েছিল। আমরা সকালবেলায় শুরু করেছিলাম, হুমায়ুন আহমেদ স্যার আমাদের ছেড়ে চলে গেছেন, সেই দুঃখ নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। শেষ করছি একটা খবর দিয়ে, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই যে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে টি-20 সিরিজ চলছে, সেখানে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আজকেও জয়লাভ করেছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 146 রান করে 6 উইকেটে 20 ওভারে, এবং তার জবাবে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড এবং তারা 6 উইকেটে 20 ওভারে 1 রান করতে ব্যর্থ হয়। এবং তার পেছনে মাহমুদুল্লাহ চমৎকার একটা ইনিংস তো অবশ্যই বলতে হবে, যে চমৎকার একটা ইনিংস ছিল আজকে, কিন্তু রানও ভালো করেছিল নাসির হোসেন চমৎকার, সে হচ্ছে অপরাজিত ছিল 50 রানে। এছাড়া মোহাম্মদ আশরাফুল যিনি 46 বল খেলে 38 রান করেছিলেন। বাংলাদেশ টিমের জন্য অনেক 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 শুভেচ্ছা থাকলো। আজকের মতো ভূত এফএম এখানেই শেষ করছি। তার আগে আরও একবার আমাদের ইমেল অ্যাড্রেসে জানিয়ে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আগামী সপ্তাহে আবার নতুন অতিথিদের নিয়ে ফিরে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।